الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد গত সপ্তাহে আলোচনা হয়েছিল তাওহীদের বাস্তবায়ন সম্পর্কে, যে যারা পূর্ণাঙ্গ রূপে তাওহীদের বাস্তবায়ন করবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। এ সম্পর্কে দুটি আয়াত এবং একটি বড় হাদিস, যে হাদিসে বলা হয়েছে যে শেষখানে 70,000 লোক এই উম্মতের বিনা হিসাবে জান্নাতে যাবে, যারা পুরোপুরি তাওহীদকে বাস্তবায়ন করেছে। পুরোপুরি তাওহীদের বাস্তবায়নের অর্থ অত্যন্ত ব্যাপক, বড় শিরক ছাড়াও ছোট শিরক, এমনকি শিরকের ছোট শিরকের গন্ধ পর্যন্ত যাদের মধ্যে নেই, বড় ছোট শিরক নেই, এমনকি ছোট শিরকের গন্ধ পর্যন্ত নেই। পৃথিবীর ওপর আস্থা করা বা পার্থিব উপায়ের উপর, পৃথিবীর দিকে ধাবিত হওয়া ধন সম্পদের দিকে বা পৃথিবীর বিভিন্ন বিষয়ের উপর বেশি ঝুঁকে যাওয়া, এটি তাওহীদের পরিপন্থী বিষয়। যদিও ক্ষুদ্র শিরক, কিন্তু মানুষ আল্লাহর উপর ভরসা না করে যদি পৃথিবীর উপায়গুলির উপর ভরসা করে, অথবা ভরসা পুরোপুরি করলো না কিন্তু ওইদিকে ঝুঁকে থাকলো, ওইদিকেই ছুটে, যেমন কোনো মানুষ উদাহরণস্বরূপ অসুস্থ হলে আল্লাহর উপর ভরসা তো আছে একজন মমিনের যে আল্লাহ ভালো করবে, কিন্তু আল্লাহকে কায়মনে না ডেকে শুধু ছুটাছুটি করে চিকিৎসার জন্য, শুধু ডাক্তারের কাছে ছুটাছুটি করে, কবিরাজের কাছে ছুটাছুটি করে, ঝাড়ফুঁকের পিছনে দৌড়াদৌড়ি করে, কিন্তু আল্লাহর কাছে দোয়া হয়তো করে না, তাহলে এই লোককে কি বলবেন? বড় শিরক তো নেই, বা আল্লাহ আরোগ্যদাতা সে তো বিশ্বাসী, বলেও না যে ডাক্তারই আমাকে আরোগ্য দিবে, তাহলে ছোট শিরক নাই, কিন্তু ছোট শিরকের গন্ধ আছে, দুনিয়ামুখী, শুধু চিকিৎসকমুখী, তাই না, ঝাড়ফুঁকমুখী, অথচ তাকে আল্লাহর দিকে ধাবিত হওয়া উচিত ছিল এবং পার্থিব উপায়গুলি গ্রহণ করা জায়েজ রয়েছে, বরং প্রয়োজনে উত্তম। তো তাওহীদের বাস্তবায়নের অর্থ তে এগুলিও সামিল, অর্থাৎ ছোট শিরকের গন্ধ মাত্রও যেন না থাকে। আর এক কথায় জেনে রাখতে হবে যে চিকিৎসা জায়েজ, কিন্তু কোনো মানুষ যদি চিকিৎসা না করে সেটি হচ্ছে তার তাওয়াক্কুলের পূর্ণতা, কামালে তাওয়াক্কুল, আল্লাহর উপর, আল্লাহর উপর ভরসা, পরিপূর্ণ ভরসার প্রমাণ করে। তো ওই শ্রেণীর লোক, এই জন্য বলা হয়েছে যে যারা ওই 70,000 লোক তারা ঝাড়ফুঁক করে না, ঝাড়ফুঁকের পিছনে ছুটে না, অথচ ঝাড়ফুঁক করা জায়েজ রয়েছে কোরআন এবং হাদিসের দোয়া দিয়ে আয়াত দিয়ে, চিকিৎসাও করে না, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ইত্যাদি ইত্যাদি। তো এই হাদিসটি শেষ হওয়ার পরে মাসলা মাসাইলগুলি যে লেখক উল্লেখ করেছেন সেগুলি নিয়ে আলোচনা হয়নি, বাকি রয়েছে। লেখকের নিয়ম হচ্ছে যে প্রত্যেকটি অধ্যায়ে প্রথম আয়াত একটি অথবা একাধিক, দুইটি চারটি পাঁচটি, এটি লেখকের নিয়ম। প্রত্যেকটি অধ্যায় খেয়াল করবেন একাধিক আয়াত প্রথম, যেহেতু কোরআন আল্লাহর কালাম, আর কোরআনের দলিল হচ্ছে প্রথম নম্বরের দলিল। যে কোনো মাসলা মাসাইলের ক্ষেত্রে, যে কোনো সমস্যার ক্ষেত্রে একজন মুসলিম তার আল্লাহর কালাম পেশ করবে, কোরআনের দলিল পেশ করবে, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দলিল দ্বিতীয় স্থানে। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শকে সামনে রেখে কাল আল্লাহ প্রথম আল্লাহর কথা তিনি পেশ করেছেন এই কিতাবে, যে কোনো অধ্যায়ে, তারপরে আল্লাহ রসুলের কথা, আর তারপরে সাহাবাই কেরামদের কথা, সালাফে সালেহিনের কথা কখনো কখনো পেশ করেছেন, কোনো কোনো অধ্যায়, সব অধ্যায়ে নেই। আর তারপরে ওই কোরআনের আয়াতগুলি থেকে এবং হাদিসগুলি থেকে যেসব মাসলা মাসাইল সুস্পষ্ট হচ্ছে, হয়তো অনেকে খেয়াল করবেন না, শুধু আয়াত আর হাদিস পড়ে চলে গেলে সাধারণ মানুষ খেয়ালই করবেন না যে এই আয়াত এই হাদিস থেকে এইসব মাসাইল জানা যেতে পারে, বা এসব বিষয় সম্পর্কে আমরা জ্ঞান হাসিল করতে পারি, বা এসব বিষয় মানে স্পষ্ট হচ্ছে, সাধারণ মানুষ পড়ে চলে যাবে, উপলব্ধি করতে পারবে না। তাই লেখক ওই মাসাইলগুলিকে এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর করে বর্ণনা করেছেন, গুরুত্বপূর্ণ মাসলা মাসাইলগুলিকে বিষয়াদিকে, এবং এই বিষয়গুলিকে আরম্ভ করেছেন ফিহে মাসাইল এই বলে, মানে এই অধ্যায়ে বেশ কিছু মাসলা মাসাইল রয়েছে বা বিধি বিধান রয়েছে। এই আয়াত এবং হাদিসগুলি থেকে বেশ কিছু বিধিবিধান আমরা জানতে পারলাম। ফিহে মাসাইল, মাসাইল মাসআলাতুনের বহুবচন, মাসআলা মানে একটি একটি বিষয়, আর মাসাইল মানে বিভিন্ন বিষয়, কিন্তু অনুবাদে গণনা করে উনি লিখে দিয়েছেন যে কতটি মাসাইল রয়েছে। এই জন্য লিখেছেন 22টি মাসাইল রয়েছে। আরবিতে কিন্তু 22টি কথাটি নেই, আছে কি? শুধু আছে এখানে অনেকগুলি মাসলা মাসাইল বা বিধি বিধান রয়েছে, হুকুম আহকাম রয়েছে। কিন্তু যেহেতু এখানে 22টি আলোচনা করা হয়েছে, তাই অনুবাদক লিখেছেন যে ইহাতে অনেকগুলির পরে লিখছেন ব্র্যাকেটে 22টি মাসাইল জানা যায়। নম্বর এক, লেখক বলছেন মারিফাত ও মারাতিবিন নাস ফি তাওহীদ। আমরা তাওহীদের ক্ষেত্রে মানব জাতির যে বিভিন্ন স্তর রয়েছে, মানে একই শ্রেণীর মানুষ নেই পৃথিবীতে, সবাইকে একই রকমের, অনেক প্রকারের মানুষ রয়েছে তাওহীদের ক্ষেত্রে, আল্লাহর একত্ববাদের বাস্তবায়নের ক্ষেত্রে বা তাওহীদের রূপায়নের ক্ষেত্রে, এ সম্পর্কে আমরা জ্ঞান হাসিল করতে পারলাম কোনখান থেকে? কোরআনের আয়াতে কি আছে? ইব্রাহিম আলাইহিস সালামের কথা আছে, ইব্রাহিম ইসলামের কথা আছে না প্রথম আয়াতে, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন। তিনি মুশরিক তো ছিলেন না, আর কি ছিলেন? একা এক উম্মত ছিলেন। তাহলে একা এক উম্মতের মতো অটল থাকা, যেমন তেমন তাওহীদের ব্যাপার স্যাপার, আপনার তাওহীদ যদি ঢিলা ফসকা হইতো, দুর্বল হতো, তাহলে সমাজের চাপে, পরিবেশের চাপে, পরিবার আত্মীয় স্বজনদের চাপে, বাবা মায়ের চাপে দগ্ন হয়ে যেতেন, হতেন না? অনেকে হচ্ছে না এরকম? সৌদি আরবে তো অনেক কিছু বলেও নিচ্ছেন, করেও নিচ্ছেন, আর অনেক কিছু করছেন, কবর পূজা মাজার পূজা বলে দিচ্ছেন, দিয়ে যখন মাজার পূজার আড্ডায় বাংলাদেশে পৌঁছবে তখন মুখ বন্ধ, ওই পরিবেশে দগ্ন হয়ে গেলেন, বলা যাবে না, এখানে মুখ খোলা যাবে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো দগ্ন হননি, হয়েছেন? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দগ্ন হননি। সাহাবারা দগ্ন হয়েছেন বাতিলের সামনে? না হননি। কিন্তু অনেকে আমরা হয়ে যাই, প্রত্যেক যুগে এরকম দেখা যায়, যারা সংস্কারক তারা বাতিলের সামনে শীর্ণত করে দগ্ন হননি, কিন্তু যারা অনেক আলেম দগ্ন হয়ে গেছে। এমনকি শেখ মোহাম্মদ আব্দুল হাব যিনি লেখক, তার কথা আপনাদের স্মরণ করাই, তার আব্বা একজন আলেম ছিলেন যার নাম আব্দুল ওহাব, মোহাম্মদ বিন আব্দুল ওহাব। এই লেখকের নাম হচ্ছে মোহাম্মদ, তাই না? তার আব্বার নাম আব্দুল ওহাব। এ আব্দুল ওহাব নজদি তিনি একজন হাম্বেলি মজহাবের আলেম ছিলেন, ভালো আলেম ছিলেন। এমনি না যে আমাদের দেশের মানে এক শ্রেণীর আলেমদেরকে আমরা আলেম, আলেম ফাজেল পাশ করলি, কামেল পাশ করলি আলেম বলি, ওইরকম আলেম না, দক্ষ আলেম ছিলেন। কিন্তু শিরক আর কুফরের বিরুদ্ধে বলবেন, মাজার পূজাকে মাজার পূজা বলবেন, এই সাহস তার ছিল না, এই হিম্মত করতে পারেননি তিনি। ছেলে যুবক যখন আলেম হয়ে উঠলেন, ইরাক থেকে পড়াশোনা করে আসলেন, মক্কা মদিনা থেকে পড়াশোনা করে আসলেন, কয়েক জায়গায় তিনি বড় বড় ওস্তাদদের কাছে সেই যুগের পড়াশোনা করে আসার পরে বলছেন যে আব্বা কি করছেন আপনি, আমি তো বরদাস্ত করতে পারবো না এই শিরক কুফরির উপর। কবর মাজার পূজা হচ্ছে, গায়রুল্লাহ সেজদা হচ্ছে, গায়রুল্লাহর তওয়াফ হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের তওয়াফ হচ্ছে, খাদিজার কবরে তওয়াফ হচ্ছে, সেজদা হচ্ছে, আয়েশার কবরের সেজদা হচ্ছে, হযরত ওসমানের কবরের সেজদা হচ্ছে, ইমাম মালিকের কবরের সেজদা হচ্ছে, আর চুপ করে বসে থাকবেন এই মদিনাতুর রাসূলে, এই আরব দেশে, এই জাজিরাতে? অসম্ভব কথা। বাবা কি বলেছিলেন? বাবা ওইসব ঝামেলায় যেও না, বাদ দাও, যে যা করছে করতে দাও, আমরা তো যাই না। তার আব্বা বলছেন আলেম, আমরা তো সব করি না, বাদ দাও, যে যা করছে করতে দাও, লকম দিনকুম আলিয়ে দিন। আমাদের এক শ্রেণীর লোকেরা বলে না, যে যা করছে করতে দাও, লকম দিনকুম আলিয়ে দিন, তোমাদের ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এই বাবা আব্দুল ওয়াহাব ছেলে মোহাম্মদ বিন আব্দুল্লাহকে এইভাবে বুঝাতে চেয়েছিলেন যে বাবা এইসব ঝোড় ঝামেলের মধ্যে যাওয়ার দরকারটা কি, ফিতনা ফাসাদ তোমার জীবনের দুশ্মন হয়ে যাবে, তোমাকে মেরে দেবে, কত জুলম অত্যাচার বরদাস্ত করতে হবে, দেশ থেকে তাড়িয়ে দেবে, কাকে তুমি সাথে পাবে, ওসব করতে যাচ্ছ? এরকম আশা করা যাচ্ছিল না যে কেউ সাথ দিবে। আর আসলে কয়েক জায়গা থেকে বিতাড়িত হয়েছেন শেখ মোহাম্মদ বিন আব্দুল্লাহ, শেষে গিয়ে সহযোগিতার ওয়াদা করলেন মোহাম্মদ ইবনে সৌদ রহমতুল্লাহ আলী, তার স্ত্রী পরামর্শ দিলেন, তিনিও দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, সাহায্য করবো করবো না, করবো কি করবো না। ইয়ে যে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব আসলো আর এইসব কথাবার্তা বলছে, কথাগুলি তো ভালো। অনেকে বলেন আমার দেশে যে শেখের কথাগুলি তো ভালো, কবরে সিজদা করা, কবরে তওয়াফ করা, কবরে খাসি মোরগ জবাই করা, ওরুসের মেলা, সব তো খারাপ। আটরসি মাইজ ভান্ডারিতে নারী পুরুষ বসে ঢোল তাবলা বাজাচ্ছে আর ওই জিকির করছে, এসব তো খারাপ, কিন্তু পারা যাবে না, তাই না? তো মোহাম্মদ আব্দুল মোহাম্মদ বিন সৌদ, এই যে আলে সৌদ এখান থেকে বলা হয় এই রয়্যাল ফ্যামিলিকে, এই মোহাম্মদ বিন সৌদ শেখ মোহাম্মদ আব্দুল্লাহের যুগের তিনি তখন হাকিম ছিলেন, আরবের একটি ছোট্ট এলাকা দিরঈয়া, মানে রিয়াজের একটি এলাকা, একটি এলাকার নাম শুধু, গোটা রিয়াজ নয় তখন, কোথায় তখন এই রিয়াজ, একটি ছোট্ট মহল্লা বা ছোট্ট একটি এলাকা, তখন সেটি শহর ছিল। তার হাকিম তিনি ছিলেন নেতা, তিনি দ্বিধাদ্বন্দ্বে যে এসছে আলেম, এর সাহায্য করব করব না, মেলা ঝামেলা পইতে হবে এর সাহায্য করলে। তার স্ত্রীও বক্তব্য শুনেছে, তিনি এসে বক্তব্য করলেন, বক্তব্য শুনেছিলেন তার স্ত্রী, ওই হাকিমের স্ত্রী, মোহাম্মদ বিন সৌদের স্ত্রী, অত্যন্ত ধার্মিক মহিলা ছিলেন। তিনি বললেন যে কথা সুন্দর, আর তিনি তো আমাদের গদির লোভ করছেন না, যে তার যদি আনুগত্য করি তো আমাদের গদি ছিনিয়ে নেবে, এইরকম সমস্যাও নেই। তিনি বলছেন যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, ইবাদত আল্লাহর জন্য করতে হবে, আর শিরক মুক্ত মুসলিম হইতে হবে। এই কবর মাজার পূজার বিরুদ্ধে তিনি বলছেন, পীর পূজার বিরুদ্ধে বলছেন, গায়রুল্লাহর পূজার বিরুদ্ধে বলছেন। তার কথাবার্তাতে তো বোঝা যায় না যে তিনি নেতৃত্ব লোভী। যেমন আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলি, মানে দুনিয়াবী রাজনৈতিক দলগুলি আছে, আর একটি ইসলামের রাজনৈতিক দল যেটি, তাদের ঘোর শত্রু কেন বলেন? ভয় রয়েছে যে এই দলটি আসলে আমাদের ক্ষমতা চ্যুত করে দিবে আমাদেরকে, তাই কি না? তাহলে ক্ষমতার লড়াই চলছে এখানে। কিন্তু শেখ মোহাম্মদ আব্দুল্লাহ হাবের কথাবার্তায় তিনি অনুভব করলেন যে তিনি ক্ষমতা আমাদের ছিনিয়ে নিতে চায় না, আমাদেরকে বলতে চায় আল্লাহ তোমাদেরকে মান সম্মান দেবে, তোমরা যদি হকের সাহায্য করো, তোমাদের নেতৃত্ব তোমাদের কাছে থেকে যাবে, আমি নেতৃত্ব লোভ করি না, আমি দিনের কথা পৌঁছাবো, শিরক বিদাতকে মেটাবো, তোমরা সাহায্য করো, তোমার ক্ষমতা দিয়ে সাহায্য করো, আর আমি আমার বক্তব্য, আমার কলম দিয়ে যতটুকু আল্লাহর দিনের দাওয়াত দেওয়া সম্ভব আমি মানুষকে দেব। স্ত্রীর পরামর্শে তিনি হ্যাঁ করে দিলেন, ঠিক আছে করুন, আপনি আপনি বক্তব্য করুন, আপনি লোকজনকে দিনের দাওয়াত দেন, আমি পিছনে আছি আমার প্রশাসন নিয়ে, সাহায্য করলেন। শেখ মোহাম্মদ বিন আব্দুল্লাহের বাবা আব্দুল্লাহ বিরক্তি বোধ করছিলেন ছেলের কথায়, যে কি ঝামেলায় গেল ছেলে, আমাদের ওইরকম করবে অনেকে, করবে না? আপনি যখন দেশে যাবেন এসব কথাবার্তা, অনেকে বলে এইসব কথা এখানকার ভাইয়েরা, অনেকে বলে যে দেশে গিয়ে বাবাকে যখন বললাম, বাবা সবকিছু মানছে কিন্তু বলছে এইসব ঝামেলা কেন করতে যাও, তুমি এতদিন ধরে সবাই করে আসলে, করতে দাও, যা যা করছে করতে দাও, তুমি তোমার কাজ করো, আপনারও বিরোধিতা করছেন হয়তো আপনার আব্বা, বলছে না তুমি কথাগুলো ঠিকই বলছো, তুমি যে ক্যাসেট গুলো শোনাইছো সব ঠিকই বলছে, কথা কথা ঠিক, কিন্তু সব ঝামেলা যাওয়ার দরকার কি, ওরা যা করছে করতে দাও আর তুমি তোমার কাজ করো চুপচাপ, সব মানুষকে বলতে যেও না। এই কথাই বলেছিলেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে তার বাবা আব্দুল ওয়াহাব। তাহলে সবাই সংস্কারক হতে পারে না, সবাই মুজাদ্দিদ হতে পারে না, সবাই রিফর্মার হতে পারে না। সমাজের সংস্কারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ লোক তৈরি করেন। আলেম তো গন্ডার গন্ডা পাবেন এলাকায় এলাকায় পাবেন না, কিন্তু সবাইকে দিয়ে তো আল্লাহ দিনের খেদমত নেন না, খাঁটি দিনের খেদমত সবার দ্বারা নেন না। এই জন্য একটি হাদিস রয়েছে যে প্রত্যেক শতাব্দীতে, মানে 100 বছরে আল্লাহ রাব্বুল আলামিন একজন বিশিষ্ট আলেম তৈরি করবেন। মান ইউজাদ্দিদু লাহা দীনাহা, এই দিনে ইসলামের যিনি তাজদীদ করবেন, সংস্কার করবেন, দিনে ইসলামের নামে মুসলিমরা যেসব কুসংস্কার করতে লাগবে, শিরক বিদাত কুফরি মাজার পূজা ফকির পূজা পীর পূজা এই মিলাদ ইত্যাদি ইত্যাদি করতে লাগবে, তাদের বিরুদ্ধে তিনি সংস্কারমূলক কাজ করবেন। কে? একজন করে? 100 বছরে হয়তো একজন বিশিষ্ট আলেম এরকম তৈরি হবে, যার মাধ্যমে বিরাট একটা বড় ধরনের কাজ হবে, যেটা সবাই মানে লক্ষ্য করবে যে কাজ হয়েছে, পরিলক্ষিত কাজ। ছোটখাটো কাজ তো অনেকের দ্বারা হয়তো হবে, কিন্তু অধিকাংশ লোকের দ্বারা দিনের সংস্কারমূলক কাজ হবে না। কথা বুঝতে পারছেন তো না? ইনশাআল্লাহ। এজন্য আমাদের দেশের ভাইয়েরা যে অনেকে বলে আমাদের দেশে এত আলেম রয়েছে, তারা বলে না কেন? তারা তো এসব করেন না, তারা এসব বলেন না, তারা কি ইসলাম বুঝেন না, তারা কোরআন বুঝেন না? তাদেরকে বলবো মোহাম্মদের বাবা আব্দুল ওয়াহাব কি বুঝতেন না কোরআন হাদিস? ওইটাই হচ্ছে জবাব, যে আপনার দেশের আলেমরা বুঝে না, বুঝে না, বুঝলেও আল্লাহ তাদেরকে এই সংস্কারের তৌফিক দেবেন না, করবে না, তারা এই হিম্মত করবে না। হিম্মতে বান্দা মাদাদে খোদা, তারপরে বান্দা হিম্মত করবে তাহলে তো, আপনি কোমর মজবুত করে মাঠে নামবেন তাহলে তো কিছু করে আসবেন, আর নামবেন না মাঠে আর বলবেন যে হ্যাঁ সংশোধন হয়েছে না। তো এই অধিকাংশ আমাদের দেশে আলেম ওলামা যাদেরকে বলা হচ্ছে আমাদের সমাজে, তারা সংস্কারমূলক কাজে মাঠে নামতে চায় না, ঝুঁকি নিতে চায় না, কে অসন্তুষ্ট হোক অসন্তুষ্ট করতে চায় না, এই হচ্ছে কথা। তো শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব এই ঝুঁকি নিয়েছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াতে এমন বরকত দিয়েছেন যে এমন কোন পৃথিবীর দেশ নেই যেই দেশে এই সংস্কারমূলক দাওয়াত পৌঁছে যায়নি। রাসূলুল্লাহ সাল্লামের দাওয়াত সারা বিশ্বে যেমন পৌঁছে গেছে, তারপরে ওতে ভেজাল ঢুকিয়ে দিয়েছিল বিদাতিরা। ওই ভেজালকে ভেজাল বলার জন্য আল্লাহ যুগে যুগে অল্প হাতে গোনা কিছু মুজাদ্দিদ সংস্কারকে আল্লাহ সৃষ্টি করেছেন, তাদের কাজকর্ম, তাদের আমল, তাদের মেহনত পরিলক্ষিত পৃথিবীতে যুগে যুগে। তাদের মধ্যে শেখ মোহাম্মদিন আব্দুল হাব এই কাছাকাছি যুগের মধ্যে একজন এমন ব্যক্তিত্ব যে পৃথিবীর যে কোনো দেশে যাবেন তার দাওয়াত সেখানে পৌঁছে গেছে। অবাক হয়ে যাবেন যে জাপানে চীনে পর্যন্ত, চীনে আমাদের বেশ কিছু ভাইরা রয়েছেন যারা কোরআন এবং সুন্নার দাওয়াত দিচ্ছেন। কোন দেশ সেটি জানেন? কোন দেশ? কমিউনিস্টের দেশ, লা ইলাহার দেশ, আল্লাহ নেই। যে কমিউনিস্টদের কলেমা হচ্ছে যে কি লা ইলাহা, ইলাহ নেই, নো গড, ধ্বংস করো ধর্মকে, অলহায়াত মাদ্দা মানে বস্তুবাদে বিশ্বাসী, মাদ্দা মানে বস্তু, জীবন হচ্ছে বস্তুর নাম, বস্তুবাদী এরা, ব্যাস যা চোখে দেখি তাই বিশ্বাস করি তাই করি আমরা, ব্যাস আর চোখের আড়ালে কোনো কিছু নেই। সুতরাং লা ইলাহা, ইলাহ নেই। সেই দেশে কোরআন সন্ন্যার অনুসারী এবং দায়ী রয়েছে, সালাফি দায়ী, কোরআন আল্লাহ এবং রসুলের কথা পৌঁছায় তারা বিনা কোনো পক্ষপাতিত্ব করে, বিনা কোনো গোড়ামি করে, বিনা কোনো মজাব আর তরিকার মানে ছাত্র ছায়ায় আলহামদুলিল্লাহ আল্লাহ এবং রসুলের কথা পৌঁছায়। জি, আমাদের সাথে মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, ভাবতাম যে এরা জানি না কেমন যে মুসলমান, কিন্তু তাদের সাথে গল্প করতাম। এই জন্য চায়নার পাঁচজন আমার সাথী ছিল, 120 জনের মধ্যে মদিনা ইউনিভার্সিটিতে পাঁচজন আমার ক্লাসমেট ছিল, শুধু ছিল। তার মধ্যে একজনকে দেখতাম একটু গোড়াপন্থী রয়েছে, মোজাপন্থী, আর বাকি অধিকাংশগুলিকে দেখতাম মাশা আল্লাহ, ওরা আমাদের মতো কোরআন ও হাদিসের কথা, আল্লাহ এবং রাসূলের কথা, এবং তারা দেশে গিয়ে দাওয়াতের কাজ করবে, করছে, এসব কথাবার্তা বলতো তারা। রাশিয়ার মতো দেশে, বসনিয়ায়, জাপানে, আমেরিকা, কানাডায়, ব্রিটেনে কোরআন ও হাদিসের দাওয়াত হচ্ছে। আমাদের এক সিলেটি বাঙালি ভাই ছিল, তার বাবা মা সে বলতো যে মাজার পূজারি, পাক্কা মাজার পূজারি আমার বাবা মা, আর তার ছেলে মদিনা ইউনিভার্সিটিতে পড়তো, সে এমন সালাফির সালাফি মানে কোরআন ও হাদিসের অনুসারী যে সে টাকনা থেকে কাপড়কে আধা উঁচা রাখত, যা আমিও পারি না। এই টাকনা থেকে বেশি ওপরে কাপড় রাখা ইংরেজদের যুগে চরম অপরাধ ছিল, ভারতে, অখণ্ড ভারতে চরম অপরাধ ছিল। অপরাধীর লক্ষণ হচ্ছে যে রাত টাকনা থেকে আধা হাত ওপরে কাপড় পরবে, হাঁটু এবং টাকনার মাঝখানে কাপড় পরবে, দেখলেই বলতে এরা ওহাবি। যেহেতু সেই যুগে ইংরেজদেরকে কবর পূজারীরা শিখিয়ে দিয়েছিল যে তোমাদের শত্রু আমরা নই, তোমাদের শত্রু কারা? যারা ওহাবি, ওহাবি। অথচ মোহাম্মদ আব্দুল্লাহ হাবের সাথে তাদের কোনো যোগাযোগ ছিল না, কিন্তু আকিদার সম্পর্কে ছিল, ইসলামিক আকিদা। মোহাম্মদ আব্দুল্লাহ হাব তাওহীদের শিক্ষা দিয়েছেন, তাওহীদ, তাওহীদের বাস্তবায়নের জন্য মানুষকে আদেশ করেছেন, শিরকের বিরুদ্ধে তিনি আন্দোলন করেছেন, শিরকে মিটিয়েছেন, তার কলম, তার বক্তব্য এবং তার সাথে যে ক্ষমতা পেছনে সাপোর্টে ছিল প্রশাসন তা দিয়ে। আর আমাদের উপমহাদেশ ভারত, অখণ্ড ভারতে যারা এই আন্দোলনই করতেন তাদেরকে এই ওয়াহাবি নামটি দিয়েছিল কবর পূজারীরা, আর বলে দিয়েছিল তাদের মিত্র ইংরেজদেরকে, দেখো আমরা তোমাদের মিত্র কিন্তু তোমাদের শত্রু হচ্ছে কারা? এই ওয়াহাবিরা। আর ওদের লক্ষণ, ওদেরকে যদি চিনতে চাও দেখবে বড় বড় দাড়ি, ছোট দাড়ি নাই, বুঝতে পারছেন, বড় দাড়ি দেখবে, আর দেখবে যে তাদের টাকনার উপরে খুব উঁচু কাপড়, কাপড় দেখে বুঝতে পারবে। কিছু কিছু সুন্নতের কথা বলে এগুলি হচ্ছে লক্ষণ, দেখলে বুঝতে পারবে। আজকেও সন্দেহ নজরে দেখে, আজকের পৃথিবীতে দেখেন যদি কাপড় বেশি উঁচা থাকে তো সন্দেহ নজরে দেখবে যে এ কোন কট্টরপন্থী আছে, আছে সেই ওই যুগেরই ওয়াহাবি আছে, মানে যারা জিহাদের কথা বলবে, যারা সঠিক ইসলামের কথা বলবে, যারা সহি হাদিসের কথা বলবে, আল্লাহ রসুলের কথা বলবে, ওদেরকে দেখি বেশি ভয় শত্রুদের। তো মাসাইল গুলি দেখুন, তাওহীদ সম্পর্কে মানুষের বিভিন্ন স্তর রয়েছে, সব মানুষ একরকমের নয়। মুহাম্মাদের আব্বা আব্দুল ওহাব তিনিও তাওহীদবাদী ছিলেন, তিনি মাজার পূজা করতেন না, পীর পূজা করতেন না, কিন্তু তাওহীদ ছেলের চাইতে দুর্বল ছিল, সেই জন্য তিনি সাহস করছিলেন না, কি ঝামেলা যাবে, ঠিক কিনা বলেন? নালে কেন সাহস করলেন না? তাওহীদ দুর্বল ছিল, ঝামেলা হবে, কষ্ট কষ্ট পেতে হবে, এই হবে সেই হবে, তাড়িয়ে দিবে দেশ থেকে, এলাকা থেকে, ধন সম্পদ সব লুটপাট করে নেবে এই জালেমরা, কবর পূজারীরা, এই সব ঝামেলা, যেও না। তাহলে দেখেন তাওহীদ দুর্বল কিনা, এখানে আরেকটা জিনিস বোঝা যায়, তাহলে বোঝা যাচ্ছে যে বাবা হইলে যে তার ইমান বেশি মজবুত হবে আর ছেলে তার চাইতে দুর্বলই হবে বা তার মত হবে, এমন কথা নাই, ঠিক কিনা? তাহলে আমাদের দেশের লোকেরা যে বলে যে বাপ দাদা পূর্বপুরুষ পূর্বপুরুষ, কথাটি ভুল না সঠিক? ভুল। জরুরি নয় যে আপনার বাবা মা আপনার মতো ধার্মিক হবে, জরুরি নয় যে আপনার বাবা মা আপনার মতো তৌহিদবাদী হবে, জরুরি নয় যে আপনার বাবা মা আপনার মতো শিরক মুক্ত হবে। হতে পারে সে কবর পূজারি, হতে পারে সে বিদাতি, হতে পারে সে আর ইমান দুর্বল, হতে পারে সে বেনামাজি, কিন্তু আপনি ধার্মিক। তাহলে পূর্বপুরুষের কেন দোহাই দিব আমরা? আর বাতিল পন্থীদের বিদাতিদের দোহাই হচ্ছে পূর্বপুরুষ। পূর্বপুরুষের মধ্যে বাবা মা দাদা দাদি নানা নানি পূর্বপুরুষ যেমন, আর তেমনি তাদের পূর্বপুরুষের আলেম হুজুরদের দোহাই, পীর মুর্শিদদের দোহাই, এই দোহাই দিয়ে থাকে তারা। তাওহীদের ক্ষেত্রে বিভিন্ন স্তর রয়েছে, এই জন্য দেখা যাচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম একায় এক উম্মতের কাজ করেছেন। কানেতান লিল্লাহ, আল্লাহ বলছেন হানিফান ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, কত উপাধি দিয়েছেন আল্লাহ, কানেতান হানিফান। তারপরে দ্বিতীয় আয়াত আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, মুমিন যারা তার রবের সাথে শিরিক করে না, কিন্তু সবাই একরকমের নয়, অনেক আছে বড় শিরিক করে না কিন্তু ছোট শিরিক করে, বড় শিরক করে না, কবর মাজারে সিজদা করে না, পুতুল প্রতিমা সিজদা করে না, আল্লাহ ছাড়া ডাকেও না, দোয়া করে না, কিন্তু গায়রুল্লাহর কসম খায়, বা লোক দেখানো কাজকর্ম করে, লোক দেখানো দান খায়রাত করে, এরকম লোক অনেক রয়েছে সমাজে। লোক দেখানো সবাই দেখছে তখন বেশি করে দান করলো, আর দেখছে না তখন করবে না। আমার দেশে যে যারা ওই মরার নামে খাবার করে তারা সব লোক দেখানো কাজকর্ম করে, যারা হাতে তসবি করে তো লোক দেখানো কাজ করে, করে না? এটা কি শিরক নয়? তাওহীদের বাস্তবায়ন হবে এই হাতে তসবি নিয়ে রাস্তা রাস্তায় ঘুরে, মসজিদে যাচ্ছেন হাতে তসবি নিয়ে, মসজিদে ফিরে আসছেন হাতে হাতে তসবি নিয়ে, তাওহীদের পুরোপুরি বাস্তবায়ন হবে? হবে না। লোকজন দেখছে মাশাআল্লাহ লোকটা বড় আল্লাহওয়ালা লোক, সবসময় হাতে তসবি, আরে মাঠে ঘাটে ও তো তসবি, মাঠে যাচ্ছে কৃষি কাজে সেখানেও হাতে তসবি, কেন? তাওহীদের বাস্তবায়ন পুরোপুরি কোথায়? তারপরে দুই নম্বরে কি বলছেন লেখক, মা মানা তাহকিকিহি, তাওহীদের বাস্তব রূপায়নের তাৎপর্য কি বা অর্থ কি, তাওহীদের বাস্তবায়নের অর্থ কি, এ সম্পর্কে বললাম যে তাওহীদের বাস্তবায়ন ব্যাপক অর্থ রাখে আপনাকে জীবনের সার্বিক ক্ষেত্রে এবং বড় শিরকের ক্ষেত্রেও, ছোট শিরকের ক্ষেত্রেও এবং শিরকের লেস পর্যন্ত যাতে না থাকে, এইভাবে তাওহীদের বাস্তবায়ন করতে হবে। তৃতীয় হচ্ছে সানাহ সুবহানাহু আলা ইব্রাহিম বিকাউনিহি লাম ইয়াকু মিনাল মুশরিকিন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা করেছেন এখানে, তাই না? যে তিনি কি ছিলেন না, মুশরিক ছিলেন না, সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ ইব্রাহিমকে, মুশরিক ছিলেন না, মানে বড় শিরক তো ছিল না, ছোট শিরক ছিল না, শিরকের লেস পর্যন্ত ছিল না। এই জন্য একটি ঘটনা এর আগে বয়ান করেছি যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন ফেরেশতারা এসে কি বলছিল যে ইব্রাহিম তুমি বলো শুধু একটু আদেশ করো, আমার এ না যে দরখাস্ত করো, আদেশ করো, শুধু আদেশের প্রতীক্ষা রয়েছে, আদেশ করো এই আগুনকে, নমরুদের আগুনকে আমরা কোথায় নিয়ে গিয়ে সমুদ্রে নিয়ে গিয়ে বাতাসে উড়িয়ে দিয়ে ঘূর্ণি ঝড় দিয়ে উড়িয়ে নিয়ে গিয়ে নিক্ষেপ করে দিচ্ছি, সব সাফ করে দিচ্ছি এখান থেকে। কি বলেছিলেন তিনি মনে আছে? কি বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম? হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ আমার জন্য যথেষ্ট তোমাকে কেন বলবো, জিব্রাইল তোমাকে কেন বলবো, মিকাইল তোমাকে কেন বলবো, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। তিনি এই তাওহীদের আদেশ করেছেন, তিনি বলেছেন ইসলামের ইমানের দাওয়াত দাও মানুষকে, তিনি যথেষ্ট আমার জন্য, হাসবি আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, তিনি সর্বোত্তম বিধায়ক, কর্ম বিধায়ক আমার। তাই ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহ প্রশংসা করেছেন এই আয়াত, সানাউহু আলা সাদাতিল আউলিয়া বিসালামাতিহিম মিনাশ শিরক, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নেক বান্দাদের, আউলিয়া মানে আল্লাহর বন্ধুদের, আউলিয়ার অর্থ আমাদের দেশে কিন্তু আলাদা বোঝা হয়, ঠিক না? আউলিয়া যারা কোন পীরের তরিকাতে পীর হয়ে আছে, গদ্দি নাসীন হয়ে আছে, তারা ওলি আউলিয়া, আর যারা কিছু ঝুঠা মিথ্যা কারামত দেখায়, অলৌকিকত্ব দেখায় ভক্তদেরকে, আর ভক্তরা খুব এগুলি রটায় বেশি করে, এগুলি রটনা খুব বেশি, যে অমুক পীর সাহেব এরকম গামছা বিছিয়ে নদী পার হয়ে গেলেন, যমুনা পার হয়ে গেলেন, পদ্মা পার হয়ে গেলেন, হ্যাঁ, আর ওনাকে দেখা গেছে যে উনি ওই সমুদ্রের উপরে বা নদীর উপরে গামছা বিছিয়ে বা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়েছেন, ওনাকে দেখা গেছে যে উনি ফজর নামাজ হেরেম শরীফে গিয়ে পড়তেন বাংলাদেশ থেকে, এইসব কিস্সা কাহিনী মিথ্যা যাদের সম্পর্কে রয়েছে, ওরা হচ্ছে আমাদের দেশে ওলি না, এদের অধিকাংশ আউলিয়া উশায়তান। কোরআনে দুই রকমের ওলির কথা বলা হয়েছে, জানেন? কোরআনে দুই রকমের ওলির কথা বলা হয়েছে, কি কি? আউলিয়াউর রহমান আর আউলিয়াউশ শয়তান। রহমান আর শয়তান। রহমানকে আল্লাহ, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলি, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় বান্দা, যারা আল্লাহর তৌহিদি বান্দা, তৌহিদি জনতা যারা। আর আরেক দল হচ্ছে শয়তানের আউলিয়া, শয়তানের বন্ধু, যাদের কথা কোরআনে বলেছেন ফাকাতেলু আউলিয়া শয়তান, আল্লাহ কোরআনে বলছেন তোমরা সশস্ত্র সংগ্রাম করো, যুদ্ধ করো শয়তানের আউলিয়াদের বিরুদ্ধে, যারা শির কুফুরির প্রচার করে, যারা মাজার পূজার শিক্ষা দেয়, যারা ব্যক্তি পূজার শিক্ষা দেয়, যারা পীর পূজার শিক্ষা দেয়। ফাকাতেলু আউলিয়া শয়তান, শয়তানের আউলিয়াদের বিরুদ্ধে জিহাদ করো। ইন্না কাইদা শয়তানে কানা দাইফা, শয়তানের চক্কর মক্কর বড় দুর্বল, সুতরাং এসবকে তাড়াতাড়ি নষ্ট করতে পারবে, কিন্তু নেমে পড়ো, যদি সংগ্রাম করো তাহলে ধ্বংস করে দাও। যে দেখেন শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহ সংগ্রাম করলেন, কবর মাজার পূজা এই আরব জগতে ওই রকমই ছড়িয়ে পড়েছিল যেমন ভারত উপমহাদেশে রয়েছে, বাংলাদেশ যেমন 298 পীরের তরিকা আছে ওই রকমই ছিল এই জজিরাতে, সব মিটে গেছে, একটিও তরিকা নেই আরবে, আছে একটিও তরিকা নেই ইসলামের তরিকা ছাড়া, তরিকা তো রসুল্লাহ ছাড়া, আল্লাহ রসুলের তরিকা ছাড়া মানব রচিত কোন পীরি তরিকা নেই, সুফি তরিকা নেই, আলহামদুলিল্লাহ। যদি কেউ এসে আত্মগোপন করে থাকেও, ও লুকিয়ে লুকিয়ে ঘরে ঘরে ওরা করে বেড়ায়, করে না এক শ্রেণীর লোকেরা এখানে, তারা ইসলামের তালিম দেবে কিন্তু গোপনে গোপনে দেবে, ইসলামের তালিম দেবে আল্লাহ রসুলের, তা আল্লাহ রসুলের দেশে তো লুকিয়ে লুকিয়ে কেন, একটা বই বগলে করে নিয়ে লুকিয়ে আর ঘরে ঘরে ঢুকে ওই তালিম দিয়ে বেড়াও কেন, সত্য কথার দাওয়াত দিবে তো খোলাখুলি দাওয়াত দিবে, যে কোরআনে বা হাদিসের দাওয়াত দিলে তো আর এই লুকাতে হতো না, তাহলে দাওয়াত অন্য কিছুর দেওয়া হয়, সেই জন্য লুকাতে হয় তাদেরকে, লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিয়ে বেড়ায়। তো আউলিয়া ও শয়তান আর আউলিয়া ও রহমান মনে রাখবেন। তো লেখক বলছেন যে যারা আল্লাহর নেক বান্দা, সাদাতুল আউলিয়া, সাদাত মানে যারা নেতৃস্থানীয়, সৈয়দের বহু বচন, সৈয়দ মানে নেতা, তো যারা নেতৃস্থানীয় মানে শীর্ষস্থানীয়, আল্লাহর ওলি মানে আল্লাহর প্রিয় বান্দা, তাদের সম্পর্কে আল্লাহ কি করেছেন, তাদেরও প্রশংসা করেছেন যে তারা শিরক থেকে মুক্ত। কোনখানে এটা করেছেন আল্লাহ? ওই দ্বিতীয় আয়াতটিতে, ওয়াল্লাযীনা হুম বিরব্বিহিম লা ইউশরিকুন, এই চ্যাপ্টারের এই অধ্যায়ের দ্বিতীয় আয়াত, যে মমিন খাঁটি বান্দা কারা, যারা কি করে না, তাদের রবের সাথে শিরক করে না, কোন রকমের শিরক করে না, বড় শিরক তো করে না, ছোট শিরক করে না, লোক দেখানো কাজ করে না, লোক দেখানো তসবি করে বেড়ায় না, লোক দেখানো নামাজও পড়ে না, লোক দেখানো দান খায়রাত করে না, লোক দেখানো কথাবার্তা বলে না, কোনো জায়গায় কোনো ভালো কাজ করতে পারলে সে মানুষকে বলে বেড়ায় না, লোক দেখানো কাজ করে না। ওই বলতে বলতে ছেড়ে দিয়েছি, আমার দেশে যে ওই মরার নামে যে খাবার দাবার করে না, ওইটা করে, কিন্তু যখনই ওই ভাইদেরকে বলি, অনেকে প্রশ্ন করে, ওই ভাইদেরকে বলি যে ভাই গিয়ে অমুক মাদ্রাসাতে একটা আলমারি করে দিও, একটা লাইব্রেরি করে দিয়ে দিবেন, 10,000 টাকার কিতাব দিয়ে দিবেন, চুপ হয়ে যায় তখন, আর করবেন না ওটা। মসজিদ ভিত্তিক একটা লাইব্রেরি করুন, আপনার গ্রামে একটা লাইব্রেরি আলমারি কেনেন, 5,000 টাকা দিয়ে একটা আলমারি কিনলেন, আর 5-10,000 টাকার একটা বই কিনে দিলেন, 10-15,000 টাকা দিয়ে আপনার একটা ইসলামিক লাইব্রেরি হলো, কত লোক শিরক বিদাত থেকে তওবা করবে, আর গুনার কাজ থেকে তওবা করবে, বেনামাজি নামাজি হবে, যে দাড়ি মুন্ডন করে সে দাড়ি রাখবে, যে সিগারেট খায় যে মদ খায় সে মদ ছাড়বে, যে জেনাকারী বা জুয়া খেলে সে জুয়া ছাড়বে, কত পাপ মুক্ত হবে, শিরক থেকে শুরু করে কত পাপ মুক্ত হবে আপনার ওই ইসলামিক লাইব্রেরির মাধ্যমে, মসজিদ ভিত্তিক একটা লাইব্রেরি করুন, ওই আপনার ওই মরার নামে, বাবার নামে, মায়ের নামে ওই খাবার না খাওয়িয়ে, তখন বলতে তো পারে না, করবো না, চুপ হয়ে গেল, আর কিছু সারা শব্দ নেই। আর অনেকে আছে হয়তো চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ আমাদের বেশ কিছু ভাইয়েরা আছেন যারা এরকম শুরু করেছেন, মসজিদ ভিত্তিক লাইব্রেরি, প্রত্যেক গ্রামে মসজিদ আছে, আপনাকে আলাদা লাইব্রেরি ঘর তৈরি করতে হবে, শুধু একটি আলমারি দরকার, আর তারপরে কিছু কিতাব, ভালো কিতাবগুলি কেনে এখান থেকে বাংলাদেশের লিস্ট করা আছে আমাদের কাছে, গিয়ে লাইব্রেরি 10,000 টাকার কিতাব কিনে দিলেন, হয়তো আপনি ওই আপনার মরা বাবার নামে মায়ের নামে যদি খাবার খাওয়াতেন তো 20,000 টাকা 25,000 টাকা খরচ হয়ে যেত, আর ওই নামাজের কাফারা দিতে গিয়ে 10-20,000 টাকা লাগতো। সে একটি বিদাত, এসব বিদাত না করে আলহামদুলিল্লাহ সুন্নতের প্রচার করলেন, সঠিক দিনের প্রচারের জন্য একটা ইসলামিক লাইব্রেরি তৈরি করে দিলেন আপনি, কিন্তু এগুলো মানুষ দেখতে পায় না, তো দেখাবে, হ্যাঁ গোটা অঞ্চল ধরে জানলো যে অমুক লোক সৌদি আরব থেকে এসে এত লোককে খাওয়ালো, এগুলি চাই, শিরক কিনা, তাহলে ওলি হওয়া যাবে এরকম করে না, ওয়াল্লাযীনা হুম বিরব্বিহিম লা ইউশরিকুন, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহর খাস বান্দা কারা, যারা রবের সাথে কোন রকমের শিরক করে না, শিরকের লেশ নেই তাদের কাজকর্মে, তাদের প্রশংসা আল্লাহ করেছেন কোরআনে। পাঁচ নম্বরে লেখক বলছেন, কৌন তার্কির রুকিয়া ওয়াল কাই মিন তাহকিকি তাওহীদ, ঝাড়ফুঁক ছেড়ে দেওয়া এবং শরীর দাগানো ছেড়ে দেওয়া। গত সপ্তাহে বলেছিলাম যে পুরনো যুগে শরীরে দাগ দিয়ে চিকিৎসা করত, তো ঝাড়ফুঁক বা দাগানোর মাধ্যমে যে চিকিৎসা, এই চিকিৎসাকে ছেড়ে দেওয়া মিন তাহকিকি তাওহীদ, এটি হচ্ছে তাওহীদের পুরোপুরি বাস্তবায়নের অন্তর্ভুক্ত। তার মানে ঝাড়ফুঁক করা জায়েজ, কিন্তু যদি ঝাড়ফুঁক না করেন আপনি তাহলে এটি হচ্ছে আপনার তাওহীদের পূর্ণতা। বিনা হিসাবে জান্নাত যদি যেতে চান তাহলে ওই রকম ইমানের হইতে হবে। তার মানে এই নয় যে ঝাড়ফুঁক করা জায়েজ নয়, ঝাড়ফুঁক জায়েজ আছে, ঝাড়ফুঁক করা জায়েজ আছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সূরা নাস ফালাক নাজল হয়েছে, ওই যখন জাদু করেছিল ইহুদি লাবিদ ইবনুল আসম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ঝাড়ফুঁক করতে বলেছেন। কেন? যাতে করে উম্মতের কাছে বাস্তবে সুন্নত থাকে, যেন ঝাড়ফুঁক করা যাবে, দ্বিধাদ্বন্দ্ব না করে মানুষ, আল্লাহ এবং রসুলের কথা দিয়ে, কোরআন এবং হাদিসের দোয়া দিয়ে, আয়াত দিয়ে ঝাড়ফুঁক করা যাবে। কিন্তু কোন মানুষ যদি বলে করা যাবে কিন্তু আমি করব না, তাহলে এটি হচ্ছে তার তাওহীদের পূর্ণতা। বিনা হিসাবে যে জান্নাত যাওয়ার যে ৭০ হাজার লোক রয়েছে তাদের অন্তর্ভুক্ত হতে পারে, আল্লাহর কাছে আশা করা যেতে পারে। ৬ নম্বরে বলছেন, কাউনুল জামে লেতিল কাল খেসাল হুয়া তাওয়াক্কুল, এই যে কাজগুলি, এসব কাজের মাধ্যমে তাওহীদের বাস্তবায়ন, এটি হচ্ছে, এগুলি হচ্ছে তাওয়াক্কুলের অন্তর্ভুক্ত, অর্থাৎ আল্লাহর ওপর ভরসা বা আস্থার অন্তর্ভুক্ত। আল্লাহর ওপর যত বেশি ভরসা থাকবে তত বেশি দুনিয়ার উপায়গুলিকে আপনি ত্যাগ করবেন, বেশি ওইগুলোর ওপর ভরসা করবেন না, ওগুলোর দিকে আপনি ঝুঁকবেন না। এই জন্য আমাদের মানসিক যে টেনশন হয়, একটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আপনাকে, দুনিয়াতে আমাদের চলাফেরার ক্ষেত্রে মানসিক টেনশন হয়, এবং একের টেনশন অন্য চাইতে কম বা বেশি হয় না, কারো বেশি কারো কম। এই টেনশন গুলি হয় কেন? এর পিছনে কারণ তাওয়াক্কুলের অভাব, আল্লাহর ওপর আস্থা ভরসায় অভাব। আর যত বেশি অভাব তত বেশি টেনশন, যত বেশি অভাব তত বেশি কি টেনশন। মানছেন না মানছেন না কথা? এর উদাহরণ কত যে উদাহরণ আছে কোরআন এবং হাদিসে, বা এমনিতে আপনাকে উদাহরণ দিলে উদাহরণের শেষ নেই। হঠাৎ করে আল্লাহ না করে আপনার কাছে কালকে সকালে শনিবার ডিউটিতে গেলেন আর পেপার চলে আসলো যে আপনার চাকরি এই মাসের শেষে শেষ করা হচ্ছে, এখন আপনার বরিয়া বিস্তার বেঁধে মাল সামান বেঁধে প্যাকিং করুন তাড়াতাড়ি, বাংলাদেশ এক্সিট আর রাখা হবে না আপনাকে। মাথা ধরে বসে গেলেন, কি হইল, এলাম ১.৫ লাখ খরচ করে আর ৬ মাসও হয়নি, হইল কি? অধিকাংশ মানুষের অবস্থা এরকম কিনা বলেন, এই মাথা ধরা থেকে, টেনশন থেকে, বা হাই কি হইলো, ইন্দালিল্লাহ কি হইল, আর ঘুম আসে না। এই যে ১০-২০টা দিন সৌদি আরবে তারপরে থাকলেন আর ঘুম আসে না, কেন বলেন? তাওয়াক্কুল নেই বা তাওয়াক্কুলের অভাব, হয় তাওয়াক্কুল নেই আর থাকলেও দুর্বল তাওয়াক্কুল। কালকে সকালে ওই লেটার না এসে যদি মালাকুল মত চলে আসতো কি করতেন? আপনি যে ১.৫ লাখ আর ২ লাখের চিন্তা করছেন, তো কালকে সকালে আপনার কাছে ওই পেপার, এক্সিটের পেপার না এসে যদি মালাকুল মত চলে আসতো মরণের ফেরেস্তা, রূহ বের করো চলো, কি করতেন আপনি? আপনার স্ত্রী বিধবা হইতো না, ছেলে মেয়ে এতিম হইতো না, বাবা মা ছেলে হারা হইতো না, বুড়ো বাবা মা, তাহলে কে খাওয়াইতো? আল্লাহ খাওয়াইতো না? আল্লাহর ইচ্ছা, আল্লাহ কিভাবে খাওয়াবে না খাওয়াবে, কতদিন তাদের রেজেক রেখেছে, আর কিভাবে আপনার ছেলে মেয়েরা মরবে বা আপনার স্ত্রী মরবে বা কিভাবে কাটাবে, তাদের তকদির আল্লাহ ভালো জানে তাদের। তাহলে আমাদের যে পৃথিবীতে টেনশন হচ্ছে এর পিছনে কারণ হচ্ছে তাওয়াক্কুলি, আল্লাহর উপর ভরসায় দুর্বলতা, আর যত বেশি দুর্বলতা তত বেশি টেনশন, ঠিক কিনা? মানসিক অশান্তি। বাকি কথা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল থাকে, আপনি সোজা পথে, আপনি ডিউটি করছেন, অন্যায় কাজ করেননি কিছু, অন্যায় কাজ করলে অনুতপ্ত হইতে হয় মানুষকে, আমি অন্যায় করার কারণে এরকম আমার হইলো, কিন্তু অন্যায় করে আলহামদুলিল্লাহ আপনি ডিউটি ঠিকভাবে পালন করছেন, আপনার যে দায়িত্ব, বেতন নিচ্ছেন আপনি, হালাল নিচ্ছেন, হারাম নিচ্ছেন না, আর তারপরে আপনার কাছে অর্ডার চলে আসছে যে না খালাস এক্সিট, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার রুজি রাখেনি এখানে। আরে আমি দেশে ফিরে গেলে তো আমার স্ত্রী বিধবা হয়নি, হয়েছে কি? সৌদি আরব ছাড়লে কি বিধবা হইলো? আছে। ছেলে মেয়ে তো এতিম হয়নি, দেশেও গিয়ে আমি করে কর্মে কিছু ইনকাম করে খাওয়াইতে পারবো, চেষ্টা করতে পারবো তার জন্য। যদি মত চলে আসতাম, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত, হাত পা ভেঙে হসপিটালে ভর্তি হয়ে যেতাম চিরকালের জন্য বিছানায়, তাহলে কি হইতো? আমরা এভাবে চিন্তা করি না তো আসলে, আলহামদুলিল্লাহ ভালো, অসুবিধা নেই। আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহ কাউকে নষ্ট করবেন না। যদি আল্লাহর উপর কেউ আস্থা করে, তাওয়াক্কল করে, আল্লাহ নষ্ট করবেন না। হাজেরাকে আল্লাহ ধ্বংস করলেন না, ইসমাইলকে আল্লাহ ধ্বংস করলেন না, তো আমাকে আপনাকে কেন ধ্বংস করবে, করে দেবে না? কিন্তু তাওয়াক্কল লাগবে। এব্রাহিম কি করে তাওয়াক্কল, এব্রাহিম কি মাথা ধরে নিয়েছিলেন যে হাই কি করলাম, স্ত্রীকে আর আল্লাহর আদেশ হয়ে গেল আর স্ত্রীকে আর ছেলেকে ছেড়ে যেতে হচ্ছে এখানে এমন এক জায়গায় যে পানি পর্যন্ত নেই, পানি পর্যন্ত নেই, পানি ছিল, পানি ছিল, আল্লাহ কি করলেন পানির বন্দোবস্ত, জমজম কূপ, আর যেই কূপ থেকে সারা বিশ্বের মানুষ যদি পানি খায় তবু শেষ করতে পারবে না, তাওয়াক্কল। দেখেন তাওয়াক্কল কেমন তাওয়াক্কল। এব্রাহিমকে বলবেন তিনি নবী ছিলেন, আমরা তো নবী না। হাজেরা কে ছিলেন, হাজেরা মানুষ, মানে মানুষ তো নবী ও মানুষ কিন্তু এমনি মানুষ, নবী না, তার কাছে ওই আসতো না। হাজেরাকে যখন স্বামী বলে দিল যে ইশারাতে শুধু যে আল্লাহর আদেশ, তখন হাজেরা কি বললেন বুখারী শরীফের হাদিস, এজন লায়ুদাইও না, আল্লাহরই আদেশে যদি এইরকম জায়গায় ছেড়ে যাওয়া যেখানে মানে কোনো জনবস্তি নেই, মানুষ নেই, জন নেই, পানি নেই, খাবার নেই, কিচ্ছু নেই, চারিদিকে পাহাড় আর মধ্যখানে, তাহলে এজন লায়ুদাইও না, আল্লাহ আমাদেরকে নষ্ট করবেন, আল্লাহ হেফাজত করবেন। তাওয়াক্কল করলেন, আল্লাহ ব্যবস্থা করে দিলেন, আল্লাহ আমাকেও নষ্ট করবেন না, আমার ছেলে ইসমাইলকেও নষ্ট করবেন না, আল্লাহ হেফাজত করবেন। এটি তাওহীদের পূর্ণতা কিনা, তাওহীদে যত দুর্বলতা থাকবে তত বেশি টেনশন বাড়বে, আর শেষ পরিণামও ভালো না, শেষ পরিণামও আমাদেরকে হিসাব দিতে দিতেই মুশকিল পড়ে যাব আমরা। আর তাওহীদ যদি আমাদের সুন্দর থাকতো তাহলে বিনা হিসাবে হয়তো জান্নাত যেতে পারবো। তাওহীদের পূর্ণতা এর নাম। তাই লেখক বলছেন যে এই সমস্ত কাজগুলি, ঝাড়ফুঁক করবো না তো, এই দাগ করবো না তো, এই করবো না সেই করবো না, এগুলির সব কিছুর আসল বিষয় হচ্ছে তাওয়াক্কল, আল্লাহর ভরসা। আল্লাহর উপর যদি ভরসা থাকে তাহলে ঝাড়ফুঁক ছেড়ে দিতে পারবো, পুরোপুরি ভরসা লাগবে। আর ভরসায় দুর্বলতা থাকলে তখন না না না, ঝাড়ফুঁক চিকিৎসা না করলে হয়? আমরা দেখেছি 20-25 বছর আগে জ্বর সর্দি হলে কেউ ওষুধ খেত না। যারা আমাদের বয়সের মোটামুটি 40-এর কাছাকাছি পৌঁছেছে তারা সবাই বলতে পারবেন এই কথা, পারবেন না? 20 বছরের ছেলেরা হয়তো বলতে পারবে না, কিন্তু যারা 40 বছর বয়সের লোক তারা সবাই বলতে পারবে যে আমাদের দেশে জ্বর কফ কাশিতে চিকিৎসা করতো না, করতো? জ্বর হয়েছে ওই আগের যুগে বলতো ভাত বন্ধ করতে, এখন তার ভাত বন্ধ করতে বলে না, ভাত বন্ধ করে দিতে হবে, শুকা খাবার খেতে হবে, তো গোসল করতে হবে না, ইত্যাদি ইত্যাদি করতো না, ব্যাস। জ্বর আর কয়দিন থাকবে, 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, হবে 20 দিন, মাস। আল্লাহ রাব্বুল আলামিন তারও তকদির রেখেছেন, যেমন আমার তকদির আছে, আপনার তকদির আছে যে একদিন মরতেই হবে, জ্বরেরও একদিন সাফ হইতে হবে, জ্বরকে তকদির রেখেছেন, আর না হইলে আমি সাফ হয়ে যাব, হয় জ্বর সাফ হবে আর না হইলে ওই জ্বরে আমি মরে যাবো, যদি তকদিরে থাকে তো, ঠিক কিনা? জ্বর ভালো হয়ে যেত না, হয়তো না, হয়তো। কিন্তু আজকাল একটু মাথা ব্যথা হইলেই প্যানাডোল, আর সর্দি কাশি হলে তো সিরাপের শেষ নাই, আর ক্যাপসুল অ্যান্টিবায়োটিকের শেষ নাই, সর্দি কাশিতেই অবস্থা। তাহলে দেখেন 20 বছর আগের তওয়াক্কল দেখেন আর এখন কার তওয়াক্কল দেখেন, তফাত না, পার্থক্য দেখেন। জি জি, তাওহীদের পূর্ণতা, শেখ ইবনে বাজ রহমতুল্লাহ, অথচ ক্যান্সারের কত সুন্দর চিকিৎসা আছে সৌদি আরবে, তারপরে তার জন্য যদি শুধু তিনি বলতেন যে আমার এরকম অসুখ হয়েছে, তাহলে সরকারি খরচে সারা পৃথিবীর যে কোনো হসপিটালে তার চিকিৎসা করানো হইতো। তিনি নিষেধ করেছিলেন যে আমাকে, আমি অসুস্থ হলে জীবনে যেন বিদেশে না নিয়ে যাওয়া হয় আমাকে। তিনি অমুসলিম দেশে যাওয়ার ক্ষেত্রে বলেছেন যে না, আমি যাব না, জীবন আমাকে কখনো অমুসলিম দেশে না নিয়ে যাওয়া হয়। আর আমরা তো অমুসলিম দেশে যাওয়াকে জান্নাত মনে করছি এক শ্রেণীর লোকরা, না? লন্ডনে হয়ে যাওয়া, ইউরোপ, আমেরিকা, কানাডার ন্যাশনালিটি পেয়ে যাওয়া মানে দুনিয়ার স্বর্গ মনে করা হয় না? আর শেখ আব্দুল্লাহ ইবনে বাজ রহমতুল্লাহ আলাই নিষেধ করেছিলেন যে আমার চিকিৎসার জন্য জীবনে কোনোদিন অমুসলিম দেশে না নিয়ে যাওয়া হয়। তিনি কোনো অমুসলিম দেশে সফর করেননি, বিদেশ সফর করেন, এমনকি এই যে পাসপোর্ট করলে ছবি লাগবে তার জন্য না, বিদেশে আমি যাব না। এ তাওয়াক্কল কোথায়? আজকাল তো চাকরি বাকরি করতে যেতে হবে, সোজা কথা, আমরা পাসপোর্ট না করলে হয়, পাসপোর্ট করতেই হবে, কেমন না, প্রয়োজন নেই। আমাদের উপমহাদেশের এক আলেমের ঘটনা বলছি যাতে আরো আমাদের তাওয়াক্কল গুলি বাড়বে। শেখ ওবায়দুল্লাহ মোবারকপুরি ছিলেন, মিশকাতের ভাষ্য লিখেছেন আরবিতে, অথচ আনারব ব্যক্তি তিনি। আর পাকিস্তানের এক আলেম ছিলেন শেখ আতাউল্লাহ ভুজিয়ানি, দুই মহাদেশ ছিলেন উপমহাদেশের, একজন ভারতে একজন পাকিস্তানের। তিনি নাসাই শরীফের আরবি ভাষ্য লিখেছেন, তালিকাত সালাফিয়া, নাম নোট করতে পারেন আপনি তাদের, আতাউল্লাহ ভুজিয়ানি এবং ওবায়দুল্লাহ রহমানি। এই দুই আলেম হজে এসেছিলেন আর বাদশাহ আব্দুল আজিজের সাথে দেখা হয়, আব্দুল আজিজ, বর্তমান বাদশার বাবা, অত্যন্ত ধার্মিক তিনি মানুষ ছিলেন। তখন ডেকে ডেকে আলেম ওলামাদেরকে, এরকম ধার্মিক লোকদেরকে নাগরিকত্ব দেওয়া হচ্ছিল, যে আসুন, আমার দেশে ভালো আলেম নেই, যোগ্য আলেমের প্রয়োজন রয়েছে, আসুন আপনার মক্কা মদিনায় বসবাস করুন, নেন থাকেন মক্কা মদিনায়। কি বলেছিলেন? জাযাকাল্লাহু খাইরান, আমাদের দেশ আমাদের জন্য অপেক্ষায় রয়েছে, দেশে ইসলামের দাওয়াতের প্রয়োজন রয়েছে, আমরা দেশে কাজ করব, মক্কা মদিনা আসতে চাই না, মক্কা মদিনা নাগরিকত্ব না সেটি চাই না। এটা কি তাওয়াক্কুল কিনা? এ কথা চিন্তা করেননি যে মক্কা মদিনা হলে তো যে দেখা যাচ্ছে পেট্রোল উঠতে লেগেছে, তো রাতারাতি পাঁচ বছর দশ বছরের মধ্যে ছেলে মেয়েরা আমার বড় লোক হয়ে যাবে, কোটিপতি হয়ে যাবে। আর হয়েছে, যারা এইরকম নাগরিকত্ব নিয়েছে তারা বেশি চতুর, এখানকার দেশিদের চাইতে বেশি চতুর, তারা ব্যবসায়ী বা চালাক চতুর, শিক্ষিত, শিক্ষায় অ্যাডভান্স, যার ফলে তারা বেশি উন্নতি করে। দেখেন আজকাল এখানকার ব্যবসাগুলি ওই রকম লোকদের হাতে রয়েছে বেশি, বা শিক্ষা দীক্ষা তারা বেশি মানে উন্নত শিক্ষা দীক্ষায়, ঠিক কিনা? যারা ন্যাশনালিটি নিয়ে পড়ে এসছে যে কোনো দেশের হোক না কেন, কিন্তু না, অস্বীকার করেছেন, পেশ করা হচ্ছে, নেন আসেন থাকেন, প্রয়োজন রয়েছে আপনাদের, এখানে আমরা ইউনিভার্সিটি খুলছি, ইসলামিক ইউনিভার্সিটি, আপনাদের মতো লোকের প্রয়োজন রয়েছে, বলছেন না প্রয়োজন নেই, থাকবো না। বরং তাদেরকে শিক্ষক হিসাবে, ওস্তাদ হিসাবে নিয়ে আসা হয়েছিল। মদিনা ইউনিভার্সিটি যখন খোলা হয়, এই আতাউল্লাহ হানি উজিয়ানিকে পাকিস্তান থেকে নিয়ে আসা হয়েছিল, নাসিরউদ্দিন আলবানিকে জর্ডন থেকে নিয়ে আসা হয়েছিল, তারা সবাই বলেছেন যে নাগরিকত্বের প্রয়োজন নেই, আমরা পড়িয়ে দিব, যতদিন পড়িয়ে দেবো তারপর চলে যাবো, আপনাদের প্রয়োজন আছে এখানে শিক্ষার, আমরা এই জন্য আছি, তারপরে দেশে ফিরে যাবো। এগুলি আমাদেরকে যদি একটু কেউ পেরেশান করে, কোনো বসে সুপারভাইজার ফোরম্যানে পেরেশান করে, তাহলে ওতে এমন পেরেশানের পেরেশান হয়ে গেলাম যে আর ঘুম আসে না। হ্যাঁ, অশান্তি কি হবে চাকরির, এই ফোরম্যান পেরেশান করছে, কখন হয়তো এক্সিট লাগিয়ে দিবে, কখন কি করে দিবে, কোনো পরোয়া নাই। আপনি ঠিক পথে আছেন কিনা, আমি সবসময় এই কথাটি বলি যে আপনি সঠিক পথে আছেন কিনা, আপনি কি পাপ করছেন, এটা আপনার জন্য চিন্তার বিষয় হইতে হবে। আপনি নেকির পথে আছেন না গুনার পথে আছেন, আপনি কাজ ভালো করছেন না আল্লাহ এবং রসুলের অসন্তুষ্টির কাজ করছেন, এটা চিন্তা করেন আপনি। বাকি আপনার সম্পর্কে কে কি করছে, কে কি বলছে, কে বিরোধিতা করছে, কে শত্রুতা করছে, ওইসব পরোয়া করিয়েন না, তাহলে টেনশন মুক্ত থাকবেন। আর এটি হচ্ছে তাওয়াক্কুলের প্রমাণ, দুনিয়াতেও সুখী, পরকালে সুখী। আর মানুষ তো, মানুষের মন সুখী থাকলে সব সুখী, আর মনে অশান্তি থাকলে টাকা পয়সা দিয়েও শান্তি পাওয়া যায় না, আর ভালো ভালো খাবার দিয়েও শান্তি পাওয়া যায় না, আর গাড়ি বাড়ি নারী দিয়েও শান্তি পাওয়া যায় না, সুন্দরী রমণী আছে আর মানসিক অস্থিরতা, পেরেশান, তাহলে স্ত্রীর দিকে তাকাবেন, উল্টো দিকে মুখ করে শুইবেন, ঠিক না? কথা সত্য কিনা বলেন? মানসিক অশান্তি থাকলে কি ঘোড়ার ডিম, স্ত্রী আর এই আর সে, দাও সব প্রেজান রয়েছে, আমি চিন্তায় শেষ, চিন্তার শেষ নেই। এ হচ্ছে পয়সাওয়ালাদের অবস্থা, দুনিয়াদারদের অবস্থা, অধিকাংশ যারা দুনিয়ামুখী তাদের অবস্থা, শান্তি পায় না তারা। তাওয়াক্কুল ফিরিয়ে নিয়ে আসতে হবে আমাদেরকে আল্লাহর উপর, তাওয়াক্কুলকে মজবুত করতে হবে। সাত নম্বরে বলছেন, অমুকো ইলমি সাহাবালে মারিফাতিহিম আন্নাহুম লাম ইয়ানালু যালিকা ইল্লা বিআমালিন, সাহাবাই কেরামদের জ্ঞানের গভীরতা, সাহাবাই কেরামরা তাদের জ্ঞানের এত গভীরতা ছিল যে তারা স্পষ্ট বুঝতে পেরেছিলেন যে তারা বিনা হিসাবে জান্নাত এমনি যেতে পারবেন না, তার জন্য আমল লাগবে, ঠিক না? তাই তারা আমল করেছেন, কর্ম করেছেন। আর আমলের কথাই তো নবী করিম বলেছেন যে বিনা হিসাবে জান্নাত কারা যাবে, হুমুল্লাযিনা লা ইয়াস্তারকুন ওয়া লা ইয়াক্তাউন ওয়া লা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমল, আমল ছাড়া বিনা হিসাবে জান্নাত যাওয়া যাবে না। তারপর আট নম্বরে বলছেন যে সাহাবাই কেরামদের আগ্রহ কল্যাণের দিকে, কল্যাণের অনুরাগী তারা কত ছিলেন, ভালো কাজে কত আগ্রহী, যে একটু শুনতে পেয়েছেন আল্লাহ রসুলের কাছে 70,000 লোক বিনা হিসাবে জান্নাত যাবে, লাইন লেগে গেছে, নবী কারিম দেখলেন যে তো কাম খারাপ, এরকম যদি লাইন খুলে দিই তাহলে তো সবাই লাইন লাগিয়ে দিবে, তখন নবী সাল্লাম বলছেন না, বাস ওকাশা, ওকাশার পর আর না, এখন মেহনত কর, লক্ষণগুলি বলে দেওয়া হলে এই কাজগুলি করলে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে, বাকি রসুলের দোয়ার আশার উপরে থাকিও না, যে রসুল্লাহ দোয়া করে উদুল্লাহ ইয়াজালানি মিনহুম, না না না, থাক, দোয়ার রাস্তা বন্ধ করে দিবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কর্ম করতে হবে। নয় নম্বরে বলছেন, ফাজিলাতু হাযিহিল উম্মা বিল কাম্মিয়াতি ওয়াল কাইফিয়া, এই শেষ উম্মতের ফজিলত জানতে পারলাম। ফজিলত মানে, হ্যাঁ ফজিলত মানে কি, আমরা ফজিলত ভাষাটি তো নিজের ভাষা খুব ব্যবহার করি, হ্যাঁ মর্যাদা বা মাহাত্ম, মাহাত্ম, এই উম্মতের মাহাত্ম, এই উম্মতের ফজিলত মর্যাদা, তো এই উম্মতের মর্যাদা দুই দিক দিয়ে আমরা বুঝতে পারলাম এই হাদিস দ্বারা। একটা হচ্ছে কাম্মিয়াত মানে পরিমাণের দিক দিয়ে, আর আরেকটি হচ্ছে কাইফিয়াত, মানে ধরনের দিক দিয়ে। ইংরেজিতে বলে একটাকে বলে কোয়ান্টিটি আর একটা করে কোয়ালিটি, কোয়ান্টিটির দিক দিয়েও আর কোয়ালিটির দিক দিয়েও। এই উম্মতের ফজিলত দুই দিক দিয়ে রয়েছে, পরিমাণের দিক দিয়েও। পরিমাণের দিক দিয়ে কেমন ফজিলত রয়েছে? যে এদের সংখ্যা সবচাইতে বেশি, ফাইজা সাওয়াতুন আজিম, বিরাট দল দেখলেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখলেন না ওই যে ওরিজা তালাই ওমা, বিভিন্ন উম্মতকে আল্লাহ রাসূলের সামনে যখন পেশ করা হলো, প্রথমে একটি বড় দল দেখলেন, ভাবলেন যে এটি হয়তো আমার উম্মত, তখন বলা হলো না না এটি তোমার উম্মত না, এটি হচ্ছে মুসা আলাইহিস সালামের উম্মত। তাহলে মুসা আলাইহিস সালামের উম্মত মানে বনী ইসরায়েলদের সংখ্যা, মুসা আলাইহিস সালামের উম্মত মানে আজকালকার ইহুদিরা নয়। একটি কথা আরো মনে রাখবেন, কেন আজকালকার ইহুদিরা মুসা আলাইহিস সালামের দিনকে বিকৃত করে ফেলেছে, তার মুসা আলাইহিস সালাম ধর্মের ওপর নেই। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত বলতে মক্কার মুশরিকরা বুঝাবে না, বুঝাবে কি? অথচ তারা দাবি করত যে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত তারা, কিন্তু তারা কি উম্মত? ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে কি কাবা শরীফের চারিদিকে 360 মূর্তি পূজা ছিল? সাফা পাহাড়ের উপর একটি প্রতিমার পূজা হতো, মূর্তি পূজা, আর একটি মূর্তি রাখা ছিল মারওয়ার উপর। হাদিসে রয়েছে, নাসাই শরীফের হাদিসে রয়েছে যে সাফার উপর আসাফ এবং নায়লা এই দুই দেবীর মূর্তি রাখা ছিল, আর এই দুই দেবীর জন্য তারা সাফা মারওয়া দৌড় করতো জাহিলিয়াতের যুগে। তো ইব্রাহিম আলাইহিস সালামের দিনে ছিল কি? তাহলে এই জন্যই মুসা আলাইহিস সালামের উম্মত মানে বর্তমান যুগের ইহুদি নয়, ঈসা আলাইহিস সালামের উম্মত মানে বর্তমান খ্রিস্টানরা নয়, কারণ এরা ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের ধর্মকে বিকৃত করে নতুন ধর্ম তারা তৈরি করেছে, ত্রিত্ববাদের ধর্ম। তিন খোদার ধর্ম হচ্ছে খ্রিস্টানদের ধর্ম, তাই না? আর ঈসা আলাইহিস সালামের দিন ছিল একত্ববাদের ধর্ম, একত্ববাদের দিন, তৌহিদের দিন ছিল। ঠিক তেমনি আরো এর সাথে বলি যে এই উম্মতের অন্তর্ভুক্ত কবর মাজার পূজারীরা নয়, এরকমই রাফেজিরা নয় যারা আল্লাহ রসুলের 124,000 সাহাবাই কেরামদেরকে গালাগালি করে, অকথ্য ভাষা বলে, তাদেরকে ইসলাম থেকে খারিজ বলে। চার খলিফা, তিন খলিফাকেই তারা বলে যে তারা বেঈমান, নাউজুবিল্লাহ, তারা মুসলিম হয়ে গেছিলেন, মুরতাদ হয়ে গেছিলেন। তারা এই উম্মতের অন্তর্ভুক্ত নয়, যেহেতু তারা রসুলের দিনকে বিকৃত করে দিয়েছে, করেনি, রসুলের দিনকে বিকৃত করে দিয়েছে। তাহলে কবর মাজার পূজা যারা করবে, যারা গায়রুল্লাহকে সেজদা করবে ইসলাম ধর্মের নামে রসুলের উম্মত হয়েও, তারা রসুলের হাকিকি উম্মত নয়, আসলে উম্মত নয়। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী বলে দাবি তারা করত মক্কার মুশরিকরা, আব্দুল মুত্তালিবরা বা অন্যরা কুরাইশরা, তারা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত নয়। জি, কারণ অনেকে ধোকা খেতে পারে যে বিরাট দল দেখেছেন নবী করিম সাল্লাল্লাহু মুসা আলাইহিস সালাম উম্মত মানে এই ইহুদিদেরকে, বর্তমান ইহুদিদেরকে। না 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 না, মোটেই না। তাহলে মুসা আলাইহিস সালাম উম্মত মানে মুসা আলাইহিস সালামের পরে যতদিন পর্যন্ত সেই দিনটা খাঁটি অবস্থায় ছিল, সেই দিনের অনুসারীরা মুসার তরিকার উপর ছিল, অর্থাৎ বনী ইসরাইলরা, তারপরে যখনই তারা ওজাইরকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে, যখন তারা নবীদেরকে হত্যা করতে শুরু করেছে, যখন ঈসা আলাইহিস সালামকে তাড়া করে আসরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আকাশে উঠিয়ে নিলেন, তারপরেও কি তারা মুসলমান থেকে গেল নাকি? তখন তারা অভিশপ্ত মাগদুব আলিহিম, তাদেরকে কোরআন আল্লাহ কি বলে সূরা ফাতিহায়, অভিশপ্ত মাগদুব আলিহিম বলেছে, ও অভিশপ্ত হয়ে গেছে। এইরকমই যারা শেষ নবীর উম্মতের দাবিদার হয়ে কবর মাজার পূজা করা শুরু করেছে, তখন তারা অভিশপ্ত মাগদুব আলিহিমে পরিণত হয়ে গেছে। এই উম্মতের ফজিলত আমরা জানতে পারলাম পরিমাণের দিক দিয়ে, যে সংখ্যায় সবচাইতে বেশি হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শেষ উম্মত। আর কোয়ালিটির দিক দিয়ে, কাইফিয়াত মানে কোয়ালিটি, ধরনের দিক দিয়ে, ওটা কেমন দেখি, এটা বুঝান তো কেউ বুঝাতে পারেন কিনা? এটা কোথা থেকে জানলাম যে ধরনের দিক দিয়ে আমরা হচ্ছি শ্রেষ্ঠ? যেমন আমরা সংখ্যার দিক দিয়েও সংখ্যাগরিষ্ঠতায় শ্রেষ্ঠ সমস্ত উম্মতের মধ্যে, মুসা, ঈসা, ইব্রাহিম, নূহ, যত নবী রসুল এসেছেন সমস্ত নবী রসুলের উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত হচ্ছে এই উম্মত, শেষ উম্মত, পরিমাণের দিক দিয়ে মানে সংখ্যার আধিক্যের দিক দিয়ে। ঠিক তেমনি কোয়ালিটির দিক দিয়েও দেখি, প্রমাণ করেন তো দেখি না, এই হাদিসে পেতে হবে, অন্য দিক থেকে দলিল নিয়ে আসলে হবে না, এই হাদিস থেকে বের করতে হবে। আহসান্ত, মমতাজ। পরিমাণের দিক দিয়ে যেমন বলা হলো ফায়জা সাওয়াদুন আজিম, বিরাট দল দেখলেন, আর আল্লাহ রসুলকে বলা হচ্ছে হাজ এই উম্মত, এটি হচ্ছে তোমার উম্মত। তাহলে পরিমাণের দিক দিয়ে হয়ে গেল সংখ্যার দিক দিয়ে, আর এর মধ্যে থেকে 70,000 এমন হবে যারা ইয়াদখুলুন আল জান্নাতা বিগাইরে হিসাবিন ওয়ালা আযাব, বিনা হিসাবে বিনা শাস্তিতে তারা জান্নাতে যাবে। তাহলে এই উম্মতে 70,000 বিনা হিসাবে জান্নাতে, অন্য উম্মতে আল্লাহ রসুল বললেন না যে 10টি লোক বিনা হিসাবে জান্নাতে, বলেছেন কি? তাহলে কোয়ালিটির দিক দিয়ে আমাদের কোয়ালিটি কিন্তু মমতাজ একবার এক্সেলেন্ট কোয়ালিটিও সুন্দর, যেমন পরিমাণও সুন্দর তেমন কোয়ালিটিও সুন্দর। দেখেন এই কোয়ালিটিতে আবু বকর রয়েছেন, কোয়ালিটিতে উমর রয়েছেন, কোয়ালিটিতে উসমান রয়েছেন, কোয়ালিটিতে আলী রয়েছেন, কোয়ালিটিতে আশার মোবাশারা রয়েছেন, কোয়ালিটিতে 313 জন বদরী সাহাবি রয়েছেন, কোয়ালিটিতে 700 জন সাহাবা ওহদে রয়েছেন, কোয়ালিটিতে রয়েছেন 1400 সাহাবাই কেরাম হুদাইবিয়ার সন্ধিতে রয়েছেন, কোয়ালিটি দেখেন, কোয়ালিটিতে মুহাজিরিন আনসার রয়েছেন 100,000 জি। হ্যাঁ মহিলা সাহাবিয়ারও ঠিক আছে, মহিলা সাহাবিয়াদের ক্ষেত্রেও দেখেন মহিলা সাহাবিয়াদের মধ্যে যেমন অন্যান্য উম্মতের মধ্যে মারিয়াম আসিয়া রয়েছেন, আর এইরকম এই উম্মতে আলহামদুলিল্লাহ অনেক রয়েছেন, আয়েশা ফাতেমা খাদিজা জি উম্মুল মুমিনিন উম্মে সালামা সাফিয়া কত সাহাবিয়াত রয়েছেন। এক সাহাবি মহিলার কথা আজকের খুতবায় বলা হচ্ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কেমন ভালোবাসা। ওহদের যুদ্ধে তিনি শুনতে পেয়েছেন যে মুসলমানদের অনেকে হতাহত হয়েছে, পরেশান হয়ে তিনি দৌড়িয়ে চলে গেছেন মদিনা থেকে প্রায় 2-3 কিলোমিটার, 3 কিলোমিটার দৌড় দিয়ে চলে গেছেন ওহদের কাছাকাছি খোঁজ নেওয়ার জন্য যে আল্লাহ রসুলের কি হলো। রাস্তায় যাকেই দেখছেন জিজ্ঞেস করছেন যে আল্লাহ রসুলের কি অবস্থা, রসুলের কি অবস্থা বলো। কেউ তাকে খবর দিচ্ছে যে তোমার ছেলে মারা গেছে, কে বলছে যে তোমার স্বামী শহীদ হয়েছে, আর একজন খবর দিচ্ছে যে তোমার বাবা শহীদ হয়েছে। তো বলছে বলো, ও সব আমি শুনতে চাই না, আমি শুনতে চাই রসুলুল্লাহ কেমন আছেন শুনতে চাই। একজন সাহেব বলছেন যে আবশেরি তোমার জন্য সুসংবাদ, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ ভালো আছেন, একটু আহত হয়েছেন কিন্তু বেঁচে রয়েছেন বা হায়াত রয়েছেন। তারা বলছেন আমি অতক্ষণ বিশ্বাস করবো না, আমার মনে তৃপ্তি শান্তি হবে না যতক্ষণ আমি হাত্তা আনজুরা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ আল্লাহ রসুলকে আমি চোখে না দেখেন সচক্ষে দেখিয়ে দাও যে আল্লাহ রসুল কোনখানে রয়েছেন কি অবস্থায় রয়েছেন আমাকে দেখিয়ে দাও। একজন সাহেব বলছেন যে এই যে মহিলা দেখো ওই যে আল্লাহ রসুল ওইখানে রয়েছেন যে ওহদ পাহাড়ের একেবারে নিচে কাছাকাছি ওই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হওয়ার পর অবস্থান করছিলেন, ওইখানে আল্লাহ রসুল রয়েছেন। আল্লাহ রসুলকে দেখার পরে বলছেন সম্বোধন করে যে কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রসুল জীবনের সমস্ত মুসিবত আপনাকে দেখে নেওয়ার পরে আমার জীবনে সব হালকা হালকা, কোন মুসিবত বড় মুসিবত নয় আপনাকে দেখে নেওয়ার পরে, আপনি সুস্থ রয়েছেন, আপনি বেঁচে রয়েছেন, আপনি হায়াতে রয়েছেন, আমাদের বিচে রয়েছেন, মাঝে রয়েছেন, এই দেখে নেওয়ার পরে আমার জন্য কোন মুসিবত মুসিবত নাই, বাবা মরে যাওয়া মুসিবত নয়, স্বামী হারা হয়ে যাওয়া মুসিবত নাই, স্বামী শহীদ হয়ে গেছেন, ছেলেরা মারা গেছে, কয়েকজন ছেলে মারা গেছে, এইসব কোনো মুসিবত নাই, আল্লাহ রসুল আমার বেঁচে আছেন। এ হচ্ছে রসুলের ভালোবাসা, এ হচ্ছে রসুলের ভালোবাসা। আর আমরা হলে টেনশন শুরু করে দিতাম, হাই কি করলাম, স্বামীও নেই, ছেলেরা থাকলে একটু আশা ভরসা, তারা কিছু খাওয়াতো, তারা কিছু আয় উপার্জন করে দিত, ছেলেও নেই, আর কার ঘরে যাব, বিধবা হওয়ার পরে বাবার ঘরে যাই, হ্যাঁ মহিলারা কোথায় যায়, বাবার ঘরে যায়, বাবাও নেই, যাব কোথায়, মাথা ধরে বসে যেত, আজকালকার মহিলা হলে মাথা ধরে বসে যেত, কি করব বাবা, হাই কি করলাম, বাবা হারালাম, হাই কি করলাম, স্বামী হারালাম, হাই কি করলাম, ছেলে মেয়ে হারালাম। তো কোয়ালিটি রয়েছে আলহামদুলিল্লাহ এই উম্মতে, যেমন পরিমাণের দিক দিয়ে আলহামদুলিল্লাহ সবচাইতে সংখ্যাগরিষ্ঠ হবে এই উম্মত, ঠিক তেমনই কোয়ালিটির দিক দিয়েও সবচাইতে সুন্দর হবে। আর আমলের ক্ষেত্রে কোয়ালিটির বেশি গুরুত্ব রয়েছে, আধিক্যের গুরুত্ব নেই আমলের ক্ষেত্রে, কোয়ালিটির গুরুত্ব আছে। এই জন্য কোরআন আল্লাহ বলেছেন যে হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা, আল্লাহ তোমাদের মরণ জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য যে তোমাদের কার আমল বেশি কি বেশি সুন্দর, আহসান বেশি উত্তম বেশি সুন্দর। তাহলে সুন্দর হওয়াটা কোয়ালিটি নয়, কোয়ালিটির কথা আল্লাহ বলেছেন। যদি আল্লাহ আধিক্যের কথা বলতেন আইয়্যুকুম আকসারু আমালা, তোমাদের কার আমল সর্বাধিক বেশি, এ কথা বলেননি আল্লাহ, তাহলে আমল বেশি করলে হবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদাতীদের মতো এত নামাজ পড়েননি, সুন্নতি নামাজ সারা দিন রাত্রে 40 রাকাতের বেশি নবী নামাজ পড়েননি, কিন্তু সেই নামাজ হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটির নামাজ। সাহাবারা এই সুন্নতের উপরে আমল করেছেন। আমাদের দেশে অনেক কিস্সা কাহিনী আছে না বুজুর্গানের দিনের, যে অমুক বুজুর্গ এশার নামাজ পরে ইবাদত বন্দেগি এমন শুরু করতেন যে ফজর হয়ে যেত, আর শুধু একদিন দুই দিন নাই, দীর্ঘ 40 বছর ধরে। এগুলো হচ্ছে কোয়ান্টিটি, কিন্তু কোয়ালিটি নেই, কোয়ালিটি আছে কোয়ালিটি নেই, যেহেতু এই কোয়ালিটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, যে স্ত্রীদের হক মেরে দিয়ে দেহের হককে শেষ করে দিয়ে তুমি সারা রাত নামাজ পড়তে থাকো। তারপরে অধিকাংশ এই ঘটনাগুলি হচ্ছে বাড়াবাড়ি, সে ইমামরাও করেননি এই কাজগুলি করেননি, যেহেতু তারা তো সুন্নত জানতেন, তারা তো মূর্খ ছিলেন না, মূর্খ ছিলেন, তারা কি জানতেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদের হক দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানার হক দিয়েছেন, শরীর হক দিয়েছেন, শুয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো রোজা নফর রাখলে, কখনো দিনে পানাহারও করেছেন? তাহলে তারা কি করে এরকম হতে পারে যে আজীবন ধরে 40 বছর ধরে কন্টিনিউ রোজা রেখেছেন ইমাম সাহেব, আর 40 বছর ধরে এশার উযুতে ফজর পড়েছেন? এসব কথা হতে কিসসার কাহিনী। এক এক রাতে 1000 রাকাত পড়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একদিন 1000 রাকাত পড়েছেন? তো ধোকা খেলে হবে না এইসব কোয়ান্টিটির কথা শুনে, পরিমাণের কথা শুনে। আমলের ক্ষেত্রে কোয়ালিটি হচ্ছে আসল। আইয়াকুম আহসানু আমালা। যাক, সংক্ষেপে শেষ করা যাক। 10 নম্বরে বলছেন যে মুসা আলাইহিস সালামের সঙ্গীদের এখানে ফজিলত বয়ান করা হয়েছে। কি ফজিলত বয়ান করা হয়েছে? যে মুসা আলাইহিস সালামের সঙ্গী বা অনুসারী, যারা খাঁটি অনুসারী, তাদের সংখ্যা বেশি হবে। জি, 11 নম্বরে আরদুল ওমাম আলহি সালাতু আসসালাম, নবী করিম সাল্লামের সামনে সমস্ত উম্মতের দৃশ্য পেশ করা হয়েছিল, সিন পেশ করা হয়েছিল, তিনি বিভিন্ন উম্মতকে দেখেছেন। 12 নম্বরে আন্না কুল্লা উম্মতিন তুহশার ওয়াহদাহা মা নবিয়া, প্রত্যেক উম্মতকে সেই উম্মতের নবীর সাথে হাসরের মাঠে উপস্থিত হইতে হবে। প্রত্যেক উম্মত আসবে, উম্মতের সাথে কে থাকবেন? নবী থাকবেন। নূহ আলাইহিস সালাম তার উম্মতের সাথে থাকবেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের সাথে, মুসা তার উম্মতের সাথে, ঈসা তার উম্মতের সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন শেষ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, যারা মুশরিক, যারা পুত্তলিক কোন নবীর অনুসারী নয়, যারা পুত্তলিক, তারা ওদের সাথে। কোরআনে রয়েছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বি ইমামিহিম, প্রত্যেকে তার নেতার সাথে, যারা কমিউনিস্ট কার্ল মার্ক্সের সাথে উঠবে, লেনিনের সাথে, স্টালিনের সাথে উঠবে, এইরকমই যারা রাজনৈতিক দলে এমন ভাবে জড়িয়ে গেছে যে তারা ইসলামের কোনো ভ্রুক্ষেপ করেনি, তাদের ওই বাবার সাথে উঠবে, জাতির পিতার সাথে উঠবে, এইভাবে উঠতে হবে কাল কিয়ামত। জি, কি বুঝতে পেরেছেন? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বি ইমামিহিম, কোরআনে রয়েছে সেই দিন কাল কিয়ামতে মানুষকে আমি আহ্বান করব তাদের ইমামের সাথে সাথে, নেতার সাথে উঠে আসবে, যে যাকে নেতা মেনেছে তার সাথে উঠে আসবে। মাজার পূজা করে তাদের যদি, তাদের যদি শিক্ষক থাকে, শিখিয়ে থাকে ওই মাজার পূজা, তার সাথে উঠবে, আর যদি শিখিয়ে না থাকে তাহলে সম্পর্ক ছেদের ঘোষণা করবে। আব্দুল কাদির জেলানি যদি এই মাজার পূজার শিক্ষা না দিয়ে থাকেন, ইনশাআল্লাহ তিনি শেখাননি, তাহলে সেই দিন ঈসা আলাইহিস সালাম যেমন বলবেন যে এই আল্লাহ এই খ্রিস্টানদেরকে শাস্তি দেয়, খ্রিস্টানরা মৃত্যুক, তিন খোদার কথা, আমি আল্লাহর পুত্র এ কথা বলি না, আমি বলেছি আমি আল্লাহর বান্দা, তেমনি আব্দুল কাদির জিলানি বলবে যে আল্লাহ ধরো এদেরকে আর জাহান্নামে নিক্ষেপ করো, এই মাজার পূজারি কবর পূজারীদেরকে, আমি বলিনি তাদেরকে যে আমাকে গৌসুল আজম বলবে, বড় পীর বলবে। বুঝতে পেরেছেন? আর যদি সম্পর্ক থেকে থাকে, যেমন কিছু ভণ্ড পীর আছে যারা এই শিক্ষাই দিয়েছে, যদি তাই শিখিয়ে থাকে, আর আল্লাহ ভালো জানে তাদের জীবনী সম্পর্কে, আমরা অত জানি না, যারা মারা গেছেন তাদের সম্পর্কে আমাদের কিছু বলার নেই, তো ইতিহাস ভুল ইতিহাসও লিখা হতে পারে, মিথ্যাও লিখা হতে পারে, অসৎকে সৎ করে লিখা হতে পারে, সৎকে অসৎ করে লিখা হতে পারে, আর হয়েছেও বটে। সুতরাং তাদের সম্পর্কে আমরা কিছু বলতে পারবো না, আল্লাহ ভালো জানেন। তারা যদি শির্ক বিদাতের শিক্ষা দিয়ে থাকে, যেমন দেওয়ানবাগী বর্তমান বেঁচে আছে না, দেওয়ানবাগী কুফরি শিক্ষা দিচ্ছে, তাহলে যারা দেওয়ানবাগীর অনুসারী এর উম্মতে উঠবে, এই দেওয়ানবাগীর উম্মতে উঠবে। ইয়াউমানা দুকুল্লা উনাসিন বেমামে, দেওয়ানবাগীর এক পত্রিকা ম্যাগাজিনে দেখেছিলাম 2-3 বছর আগে, সে তার এক মুরিদকে বলছে যে তোমাকে যদি খাঁটি মুরিদ হইতে হয় তাহলে প্রথম নামাজ ছেড়ে আসতে হবে। তার পত্রিকা পড়ে বলছি, শুনে শুনে কোনো কথা আমি বলি না, যদি কোনো ভাই বলে যে অমুক পত্রিকা অমুক লিখেছে নিয়ে আসিও, তাহলে যারা দেওয়ানবাগীর অনুসারী তারা তাদের সাথে উঠবে। এইরকমই যে ওই যে 88 মাইজ ভান্ডারিতে যেসব গান বাজানা দিয়ে জিকির হচ্ছে নারী পুরুষ মেয়ের, এই শিক্ষা যদি ওই পীরেরা দিয়ে গিয়ে থাকে তাহলে ওরা ওই পীরের সাথে উঠবে, আর সবাই একসাথে জাহান্নামে যাবে। আর যদি শিক্ষা এ না দিয়ে থাকে তাহলে তারা পীরেরা বা এইসব আলেমরা এই শেখেরা তারা সম্পর্ক ছেদের ঘোষণা করবে, আল্লাহ আলম। তাই প্রত্যেক উম্মতকে সেই উম্মতের নবীর সাথে হাসর করা হবে কিয়ামতের মাঠে, সমবেত করা হবে বিচার দিবসে। 13 নম্বরে কিল্লাতু মান ইস্তাজাব আলিল আম্বিয়া, আম্বিয়াদের দাওয়াতে সাড়া যারা দিয়েছেন তাদের সংখ্যা অতি অল্প, সব সময় হকের সাথ যারা দিয়েছে তাদের সংখ্যা কম। তাহলে বোঝা যাচ্ছে যে এক শ্রেণীর লোকের আজকাল যে বলে আমাদের সংখ্যা বেশি সুতরাং আমরা সত্য পথে আছি, এ কথাটি ভুল। সংখ্যায় যদি বেশি থাকেন তাহলে বেশি আশঙ্কা রয়েছে, ভুল পথে রয়েছে, বেশি আশঙ্কা রয়েছে, কারণ প্রতিটি যুগে হক পথীদের সংখ্যা অল্প, সৎ লোকদের সংখ্যা অল্প। দেখেন অমুসলিমদের সংখ্যা মুসলিমদের সংখ্যা চাইতে কি বেশি, তার অমুসলিম বাতিল বাতিলপন্থীদের সংখ্যা বেশি, অমুসলিম মানে সমস্ত অমুসলিমকে ধরেন, আবার মুসলিমদের মধ্যে যারা বিদাতপন্থী তাদের সংখ্যা বেশি, ঠিক না? কবর মাজার পূজারী বা যারা বিভ্রান্তির শিকার হয়েছে, গুমরা হয়েছে, তাদের সংখ্যা বেশি। তারপরে আপনি এদিক দিয়ে ধরেন বেনামাজি আর নামাজিকে ধরেন, বেনামাজির সংখ্যা বেশি, ফাসেকদের সংখ্যা বেশি, যদি ইলেকশন করা হয় তো বেনামাজিরাই জিতে যাবে, একদিকে নামাজি নেতাকে দান করেন, আর একদিকে বেনামাজি নেতাকে, নামাজি কোনোদিন পাশ করতে পারবে না। আর নামাজি নেতাকে বলে দিতে হবে যে দেখো যদি আমি যদি পাশ করি তাহলে প্রত্যেককে নামাজ পড়াবো। এ বলে দেওয়ার পরে তার মানে কি বলে যে আমাদের দেশে ইলেকশনের ওই যেটা প্রচারণা অভিযান, তো এই প্রচারণা অভিযানে সে প্রথম যে কথাটি বলবে সেটি হচ্ছে যে আমি আমার দেশের 95% মুসলিম বাংলাদেশে প্রত্যেককে নামাজ পড়াবো আমি। হ্যাঁ, ম্যানিফেস্টো। তাতে যদি এ কথা সে প্রকাশ করে দেয় তো পাশ করা তো দূরের কথা, মনে হয় ইলেকশনের আগে তাকে মেরে দিবে, ইলেকশন আগে মেরে দিবে তাকে, যে কে মার না হইলে আমাদের তো ডান্ডা দিয়ে পিটিয়ে নামাজ পড়াবে। জি, কোন দেশে দিনের নামে গণতান্ত্রিক পদ্ধতিতে কেউ জয় হইতে পারবে না, যেহেতু বেদিনের সংখ্যা বেশি। আল্লাহ বলছে ওয়াকান আকসারহুম ফাস, কোরআনকে আপনি অস্বীকার করতে পারবেন? কোরআন কার কথা? আল্লাহর বাণী। আল্লাহ বলছে ওয়াকান আকসারহুম ফাসিকুন, অধিকাংশ লোক পৃথিবীতে ফাসেক থাকবে। পক্ষান্তরে আল্লাহ বলছেন ওয়াকালিলুন মিন ইবাদিয়া শুকুর, ওয়াকালিলুন মিন ইবাদিয়া শুকুর, শুকর গুজার বান্দা অতি অল্প থাকবে, কালিল থাকবে। তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে সঠিক ইসলামকে নিয়ে আসা অসম্ভব কথা, অসম্ভব কথা। তবে যদি তাদের সাথে মিউচুয়াল করে নিতে পারেন, আতাত করে নিতে পারেন যে তোমাদেরও মানবো আমাদেরও মানো, তাহলে হইতে পারে কিছুদিন মানে কিছু খেতে পারবেন, কিছুদিন লাভবান হইতে পারবেন। বাংলাদেশে যদি বলে দেন কোন ইসলামিক নেতা গিয়ে বলে যে আমার প্রথম কাজ হবে এই দেশে আমার যদি কোনো মন্ত্রিত্ব পাই বা এতে যদি আসতে পারি কি বলে সংসদ ভবনে আমি আসতে পারি, তো প্রথম কাজ হবে আমার মাজারগুলিকে ভেঙে দেওয়া। দেখে নেন তামাশা, দেখে নেন তামাশা কি হয়, তার বিরুদ্ধে কি মিছিল শুরু হয়ে যায়, তার নমিনেশন ফাইলকে ক্যান্সেল করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে, শুরু হবে না? জি জি, তাড়াতাড়ি আরেকটা নতুন করে তৈরি করে দি। হ্যাঁ, মাজারের বিরুদ্ধে সে বলেছে, সাজা হয়ে যাবে। জি জি জি, তো কোথায় আছেন আপনি? চিন্তা করেন সুস্থ মস্তিষ্কে, সুস্থ মস্তিষ্কে চিন্তা করতে শিখুন। জি, আর যদি বলে যে হক্কানি পীরও আছে আর ভণ্ড পীরও আছে, আর সবাই পীরেরা ভাবলো যে আমরা সবাই হক্কানি, এই ভাষাতে সবাই খুশি, আপনার দেওয়ানবাগিও ভাবে যে আমি হক্কানি, ঠিক না? সবাই ভাবে যে আমি হক্কানি, আমাকে তো হক্কানি বলেছে বক্তা সাহেব, ঠিকই আছে। তো এইরকম করলে ঠিক আছে, এটা হচ্ছে সিয়াসাত, এটা এর নাম হচ্ছে রাজনীতি। দেখেন 14 নম্বর নাকি, হ্যাঁ 14 নম্বর হচ্ছে যে আন্না মানলাম ইউজিব আহাদ ইয়াতি ওয়াহদাহু, যে নবীর দাওয়াতে কেউ সাড়া দেয়নি তিনি একাই কাল কিয়ামতে উপস্থিত হবেন, তার সাথে কেউ থাকবে না। হাদিস আছে না, ওয়াতিন নবী ওয়ালাইসা মাহু আহাদ, এমন নবীও আসবেন যার সাথে একটিও কেউ থাকবে না, কেউ ইসলাম গ্রহণ করেনি তার হাতে, তিনি মেহনত করেছেন, তিনি সওয়াব পেয়ে গেছেন, তার কাজ তিনি করেছেন। তাহলে আমাদের মানিয়ে নিতে হবে, ঠিক নাই, আমাদের কিছু ভাইরা ওই রকম আছে, নতুন নতুন এসে কিছু কথাবার্তা শিখে তারপরে দেখে রোমে গিয়ে দেখে যে একটি লোক নামাজ পড়ে না, বা রোমে গিয়ে দেখে একটি লোক মিলাদের কথা বলে বা একটি লোক মাজারের কথা বলে, তখন ওর সাথে লাগিয়ে দিল ঝগড়া আর লড়াই, মানাবেই তাকে লাঠি দিয়ে জানে, না 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 না, ভুল কথা। আর নবী মানাতে পারেনি তো আপনি কেন এই কাজ করতে যাবেন? বলুন ভালোভাবে, তাকে বলুন নামাজের কথা, ভালোভাবে বলুন যে মাজার পূজা শিরক, পীর পূজা শিরক, পীরের মুরিদ হয় এগুলি হচ্ছে ব্যক্তি পূজা, আর আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র ইবাদত করতে হবে, নবীর তরিকা চলতে হবে, তারপরে মানলো, মানলো না হলে আপনার দায়িত্ব আপনি পালন করে দিলেন। আর এই যে জবরদস্তি করা শুরু করলেন, আর লড়াই শুরু করলেন, তর্ক বিতর্ক, এমনকি মারপিট হয়ে যায়, অনেকে কি মারপিট করে নিচ্ছে, না ভুল, কেন মারপিট করবেন? আপনার পরিবারের সে লোক নয়, আপনার অধীনস্থ ব্যক্তি নয়, আপনার কাছে প্রশাসন নয়, আপনি মারপিট কেন করবেন? মারপিট করবে যার কাছে প্রশাসন আছে, তাকে জবাবদিহি করতে হবে আল্লাহর সামনে, যদি অন্যায় কাজ তার দেশে হয় আর জানা সত্ত্বেও সে যদি শাস্তি না দেয় তাহলে। বা হ্যাঁ অবশ্যই, আপনার অধীনস্থ বললাম না, বাংলা বুঝেন না নাকি? হ্যাঁ, আপনার অধীনস্থ ব্যক্তি যদি হয় তাহলে অবশ্যই প্রেস করবেন, চাপ দেবেন, বরং যদি না মানে তাকে তাড়িয়ে দিতে হবে, বিদায় করে দিতে হবে। আপনার অধীনস্থ আপনার স্ত্রী রয়েছে, আপনার ছেলেমেয়েরা রয়েছে, তাদেরকে বাড়িতে খাওয়াচ্ছেন, তাদেরকে রাখছেন, তাদের দেখাশোনা করছেন, তাদের চিকিৎসা দিচ্ছেন, তাদেরকে নামাজ পড়াবেন না? নামাজ পড়েন না, নসিহত করলেন, উপদেশ দিলেন, বিভিন্ন পন্থা অবলম্বন করলেন, ইসলামের দাওয়াতের মানলো না, তাকে বিদায় করে দিতে হবে, ভালো সদ আচরণের সাথে বিদায় করে যাও, তোমার স্থান এখানে নেই, যেহেতু তুমি তুমি বেনামাজি বেনামাজি খুঁজে না, ব্যাস। ছেলেরা নামাজ পড়বে না, ঠিক আছে, নামাজ পড়বে না, তোমরা যাও গিয়ে তোমরা করে খাও, আমার ভিটে বাড়িতে থাকা চলবে না, তোমরা বাড়ি করে করে খাও, যাও তোমরা আয় উপার্জন করো, করে খাও, ব্যাস। তবে তার আগে ইসলামের দাওয়াত দিতে হবে, এবং ইসলামের দাওয়াতের জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করতে হবে, বিভিন্ন ভাবে চেষ্টা করতে হবে। 15 নম্বরে বলছেন সামারাতু হাজাল ইলম ওয়া হুয়া আদামুল ইক্তিরার বিল কাসরা ওয়া আদামুজ জুহদ ফিল কিল্লাহ। এই জ্ঞান হাসিল হলে এর প্রতিফলন এভাবে ঘটবে আপনার আপনার মধ্যে যে আপনি সংখ্যা গরিষ্ঠতা দেখে ধোকা খাবেন না, কোন দলকে সংখ্যায় বেশি দেখে ধোকা খাবেন না যে দলটি তো ভালোই কাজ করছে, দেখো না লক্ষ লক্ষ লোক, আল্লাহ আকবার, লোক আরাফার মতো লোক বিশ্ব ইজতেমাই, এই সংখ্যাগরিষ্ঠতাতে দেখে ধোকা খেয়ে যায় এক শ্রেণীর লোকেরা, না সংখ্যা বেশি দেখে ধোকা খাবেন না। যেখানে সংখ্যা বেশি দেখবেন আশঙ্কা করবেন আল্লাহ এরা কোন বিদাতে বা আছে, হ্যাঁ ভুল পথে আছে, না হলে এত সংখ্যা কেন, চিন্তা করতে শিখুন। আজকে সারা পৃথিবী কি অমুসলিম আর মুসলিম, গণতন্ত্র 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 আর গণতন্ত্র করছে, আর সারা পৃথিবীতে গণতন্ত্রের বাস্তবায়ন হতেই হবে, এ হচ্ছে ইসলামের বড় শত্রুদের সবচাইতে বড় প্ল্যান এবং কাজ কর্ম কথা, তাদের বক্তব্য। বক্তব্যের মূল বিষয় হচ্ছে যে সারা পৃথিবীতে গণতন্ত্রের বাস্তবায়ন করতেই হবে, এ হচ্ছে আমার মূল কাজ বা মুখ্য কাজ। তাহলে এখান থেকে বুঝে নিতে হবে যে কাজটি ভুল মনে হয়, অবশ্যই ভুল, না হলে এরা এত উঠে পড়ে কেন লেগেছে ইসলামের শত্রুরা, এর জন্য এতেই বা কি রাখা আছে, ঠিক কিনা বুঝতে হবে না আপনাকে। তো সংখ্যাগরিষ্ঠতা দেখে ধোকা খেতে হবে না, আর সংখ্যার স্বল্পতা দেখলে অনীহা দেখাতে হবে না যে এদের তো সংখ্যায় অল্প, এদের সাঁত দিব কি হবে, এদের সাঁত দিয়ে কি বা করবে এরা, ঠিক না। একজন লোক মাত্র এলাকায় গিয়ে দেখছেন যে শিরকের বিরুদ্ধে বলছে, মাজারের বিরুদ্ধে বলছে, মিলাদের বিরুদ্ধে বলছে, আর সবাই অন্যদিকে তাল দিচ্ছে, তখন আপনি যদি ইমানে দুর্বলতা থাকে তখন কি করবেন, একজন লোকের সাথ দিয়ে লাভ কি, দুজন চারজন মানুষ এদের সাথ দিয়ে লাভ কি, ওরা ওরা দেখছে অন্য অন্য দল ইসলামের কাজ করছে, বেশ সংখ্যা রয়েছে তাদের কাছে, বেশ মানে ক্ষমতাও রয়েছে, তাদের সাথ দি না, এরকম করবে না। ১৬ নম্বর হচ্ছে যে ছাড় রয়েছে ঝাড়ফুকের ক্ষেত্রে, আর রুখসাতু ফির রুকিয়া মিনাল আইনি ওয়াল হুমা, বদনজর লাগলে এবং বিষের ক্ষেত্রে, সাপ এবং বিছুর বিষের বা দংশনের ক্ষেত্রে ছাড় রয়েছে, কিসের ক্ষেত্রে, ঝাড়ফুকের ক্ষেত্রে, এই ক্ষেত্রে করা ভালো বেশি, আমি গত সপ্তাহে বলেছি। এছাড়াও যে কোনো অসুখের কারণে, যে কোনো অসুখের কারণে ঝাড়ফুক করতে পারেন, তাহলে ঝাড়ফুক করা জায়েজ। তবে কেউ যদি ঝাড়ফুক না করে তাহলে সে আরো অধিক তাওয়াক্কুল করলো, তার মানে এই না যে ঝাড়ফুক করলে শিরক হলো, না শিরক নয়, কিন্তু অধিক তাওয়াক্কুলের বিষয় এটি। ১৭ নম্বর অমুক ইলমে সালাফ, সালাফে সালেহিনের জ্ঞানের গভীরতা, সালাফ মানে সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, স্বর্ণযুগের লোকেরা, যে যুগে শিরক বিদাত ছিল না সেই যুগের লোকে সালাফ বলা হয়। পক্ষান্তরে যে যুগে মিলাদের বিদাত শুরু হয়েছিল, কবর মাজারের বিদাত শুরু হয়েছে, পীরের পীর মুরিদির বিদাত শুরু হয়েছে, এগুলো হচ্ছে খালাফের যুগ। ইসলামের যুগকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা সালাফের যুগ, একটা খালাফের যুগ, বুঝছেন না। সালাফ মানে পূর্ববর্তী লোকেরা, পূর্ববর্তী কারা, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, যেই যুগগুলিতে শিরক আর বিদাত শুরু হয়নি। আর খালাফ ওই যুগগুলি পরবর্তীকালের লোকেরা, হয়তো মুসলিম বিভিন্ন ফিরকা বিভক্ত হয়েছে, আর যেই যুগে শিরক বিদাত ছড়িয়ে পড়েছে মুসলিম জাতির মাঝে, এই যুগগুলি খালাফদের যুগ। তো আমরা যেসব ভাইরা নিজেকে হয়তো অনেকে সালাফি বলি বা অন্যদেরকে সালাফি বলি, অমুক সালাফি আলেম বা সালাফি ব্যক্তি, এর উদ্দেশ্য হচ্ছে যে তিনি পরবর্তীকালে আসলেও খালাফের যুগে তার যুগটি হলেও তিনি ওই সালাফদের অনুসারী, ওই যুগের অনুসারী, যে যুগে শিরক ছিল না, বিদাত ছিল না, মিলাদ ছিল না, শবে বরাত ছিল না, যে যুগে মাজার পূজা ছিল না, পীর পূজা ছিল না, পীর মুরিদি ছিল না, ওই যুগে তাসাউফ ছিল না, সুফিজম ছিল না, ইত্যাদি ইত্যাদি। তো সালাফদের জ্ঞানের গভীরতা, এলমের গভীরতা, যে তারা বলেছেন কাউলিহি কাদ আহসানা মান ইনতাহা ইলা মা সামিয়া, বলেছিলেন সাইদ ইবনে জুবায়ের, যে ওই ব্যক্তি ভালো কাজ করলো যে ব্যক্তি যতটা শুনলো ততটা আমল করলো, আপনি শুনলে আপনার কাজ হচ্ছে আমল করা, একটি হাদিস জেনেছেন, আল্লাহর কথা রসুলের কথা জেনেছেন, আপনি আমল করুন তাড়াতাড়ি ওর উপর, আর বেশি বেশি জানবেন, আর আমলে কম, এটি হচ্ছে খালাফদের কাজ, খালাফদের কাজ। এখন আজকালকার যুগে নলেজ কম নেই কিন্তু আমলে কিছুই নেই, কতদিন থেকে জেনে ফেলেছেন যে টাকনার নিচে কাপড় নিয়ে যাওয়া বড় গুনাহ এবং জাহান্নামে যাওয়ার কাজ, তারপরও টাকনার উপরে কাপড়ই উঠে না, আছে না অনেকে, কতদিন থেকে জেনে ফেলেছেন যে মাশাআল্লাহ ফজর নামাজের গুরুত্ব যে কত, আর ফজর নামাজ যারা জামাতে যেতে পারেন এটি হচ্ছে নেফাকের লক্ষণ, তারপরেও ফজরে যেতে পারলেন আজ পর্যন্ত। এলেম আছে কিন্তু আমলের অভাব, আর সালাফেদের যুগে এলেম যখনই হইতো তখনই আমল হতো, যা কিছু শিখলেন আমল করলেন, এটি ছিল সালাফে সালেহিনের তরিকা। তারপরে ওয়ালাকিন কাজা ওয়া কাজা, তারপরে সাইদ ইবনে জুবায়ের যে হাদিস বর্ণনা করলেন যে যে ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতে যাবে, ফাওলে মাইখান থেকে জানা গেল যে আন্নাল হাদিস আল্লাহ ইউখালিফুস সানি, যে দুইটি হাদিস এখানে বর্ণনা করা হয়েছে একটি অপরটির বিপরীত নয় বা বিরোধী নয়, দুইটির মধ্যে সমন্বয় রয়েছে। কেমন করে? একটি হাদিসে বলা হলো যে ঝাড়ফুঁক শুধু বদনজরের ক্ষেত্রে আর বিষের ক্ষেত্রে, হ্যাঁ, সাপ বা বিচ্ছুর বিষের ক্ষেত্রে। আর পরে হাদিস বয়ান করা হলো যে 70,000 লোক বিনা হিসেবে জান্নাতে যাবে যারা ঝাড়ফুঁক করে না। তাহলে দুইটি হাদিসের বাহ্যিক দ্বন্দ্ব মনে হচ্ছে না, এক অপরের বিপরীত মনে হচ্ছে না, দ্বন্দ্ব নেই। কি সমন্বয়? সমন্বয়ের কথা আগে বলেছি, আবার রিপিট করুন আপনারা। হ্যাঁ, যে ঝাড়ফুঁক করা জায়েজ রয়েছে, কিন্তু যদি কেউ ঝাড়ফুঁক না করে এটি তার অধিক আল্লাহর উপর আস্থা ভরসা বা তাওয়াক্কুলের প্রমাণ। সে যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চায়, আর ওই রকম ধৈর্য থাকতে হবে, কিন্তু ধৈর্য না থাকে আপনি চিকিৎসা করুন, ধৈর্য নেই, অসুস্থ, হাহাকার অবস্থা, আপনি হাই হুতাশ করছেন, কি হবে কি হবে আর পারছি না, হাত চিকিৎসা করবেন না, না মাথার ব্যথা নিয়ে আর যন্ত্রণায় থাকতে পারছেন, আর ওষুধ খাবেন না, না খান ওষুধ খান, কিন্তু যদি বরদাস্ত করতে পারেন, যতই কষ্ট হোক না কেন বরদাস্ত করছেন, তাহলে ঠিক আছে, ওষুধ ব্যবহার না করেন, ভালো করেন না, কিন্তু জায়েজ রয়েছে। তো চিকিৎসা করা, ঝাড়ফুঁক করা জায়েজ রয়েছে, তবে যদি কেউ না করে তাহলে সেটি তার অধিক তাওয়াক্কুলের প্রমাণ। শর্ত হচ্ছে যে ধৈর্য ধারণ করতে হবে, অধৈর্য হলে হবে না, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ আপনাকে বছরকে বছর পরীক্ষা করতে পারেন, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ বছরকে বছর পরীক্ষা করেছেন, তাই না? তো আল্লাহ আপনাকে আমাকে বছরকে বছর পরীক্ষা করতে পারেন, যদি আপনি ধৈর্য ধরতে পারেন অসুখের উপর, তো ঠিক আছে, আর না ধৈর্য ধরতে পারেন তো ওষুধ বড়ি করেন, চিকিৎসা করেন, আপনি ঝাড়ফুঁক করেন। তাহলে দুইটি হাদিসের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, চিকিৎসা করাও জায়েজ রয়েছে আর না করাও জায়েজ রয়েছে। কেউ যদি না করে আর ধৈর্য ধরতে পারে তার জন্য সেটি উত্তম, আর কোন মানুষ যদি অধৈর্য হয়ে যায় তার জন্য চিকিৎসা করা উত্তম। আর এটি কথাও জেনে নেন, কোন মানুষ যদি অধৈর্য হয়ে যায় তাহলে তার জন্য চিকিৎসা করা উত্তম। অনেক অধৈর্য হয়ে যায়, এমন অধৈর্য হয়ে যায় যে কুফুরি কথাবার্তাও বলে ফেলে, অসুখ হয়ে ভালো হচ্ছে না, দুই মাস, চার মাস, ছয় মাস, এক বছর যখন হয়ে যাচ্ছে, আল্লাহ তুমি কি আমাকে পেয়েছিলে নাকি, আমাকে খুঁজে পেয়েছিলে আল্লাহ এই বালা মুসিবতে, আর কাউকে তো মুসিবত দেখোনি, দাও তো দেখো তো এই পাপীরা কত আরামে ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ আমি নামাজ পড়ছি তারপরে এই মুসিবত, ঠিক না? অনেকে বলে এরকম কুফুরি কথা হয়ে গেল, কাফির হয়ে গেল ওই ব্যক্তি। এই কুফুরি কথা কেন বেরোলো? ওই যে অধৈর্য, কষ্ট আর বরদাস্ত করতে পারছে না, ধৈর্য ধরতে পারছে না। তো অধৈর্যতা যদি চলে আসে, না আপনার জন্য জায়েজ নয় যে আপনি চিকিৎসা করবেন না, আর আপনি হাই হাই করবেন, আর আপনি ব্যস্ত হবেন, আর বিচলিত হবেন, আর পেরেশান হবেন, আর শিকায়ত করবেন যে আল্লাহ কি হলো, আর মানুষের কাছে বলে বেড়াবেন, আর বরদাস্ত হচ্ছে না ভাই, আর থাকতে পারছি না ভাই, যে কষ্ট নিয়ে পেটের ব্যথা, ডাক্তারে বললো পেটে পাথর হয়েছে, যদি বরদাস্ত করতে পারেন ওকে, আর বরদাস্ত করতে পারছেন না, লোকজনকে বলেও বেড়াচ্ছেন, তাহলে অপারেশন করুন, তাড়াতাড়ি অপারেশন করুন, মুসিবতকে দূর করুন আপনি তাড়াতাড়ি করে, জি চেষ্টা করুন মুসিবত দূর করার জন্য। আপনি 18 নম্বরে বলছেন যে বদু সালফ আনমাধিল ইনসান বেমালাইসা ফি, সালাফে সালেহিনরা কোন ব্যক্তির এমন কোন প্রশংসা করতে না যেটি তার মধ্যে নেই, মানে তাকে খুশি করার জন্য, যা আজকাল অনেকে করে থাকে, মানুষকে খুশি করার জন্য, খুশি করলে ওর কাছ থেকে কিছু পাবো, ওর সাথে আমার গাঢ় বন্ধুত্ব হবে, এই জন্য প্রশংসা করা শুরু করলো, আসলে জানে যে লোকটি খারাপ, তারপর মাশাআল্লাহ আপনি খুব ভালো মানুষ, আপনি শুনে অনেক কাজ করেন, আপনার কাজ সম্পর্কে জেনেছি মাশাআল্লাহ, আপনার সবাই সুনাম করে, অত সবাই দুর্নাম করে হয়তো, এইরকম মিথ্যা অনেকে যে সুনাম করে, এটি সালাফে সালেহিনের আচরণ নয়। সালাফে সালেহিনরা মানুষের যা দোষ ত্রুটি থাকতো তুলে ধরতেন, ভালো সংশোধনের উদ্দেশ্যে তুলে ধরতেন, ভালো থাকলে ভালো বলতেন, তারপর অনেক সময় ভালো থাকলেও সামনে বলতেন না, ভয়ে যে ভালো যদি বেশি বলি তো সে হয়তো ফেটে পড়বে, খুশিতে ফেটে পড়বে, আর বেশি ফুটে ফুটে পড়লে কি হবে, অহংকার হয়ে যাবে। তো যেখানে অহংকার আশঙ্কা আছে বলতে হবে না, সামনে বলতে হবে না, বাইরে প্রশংসা করুন, ওর চোখের আড়ালে প্রশংসা, লোকটি ভালো কিন্তু চোখের সামনে না। 19 নম্বরে বলছেন যে কওলহু আনতা মিনহু, নবী সাল্লাম বলছেন যে আনতা মিনহু, কাকে বলেন? ওই ওকাশা বিন মেহসানকে। ওকাশা বিন মেহসানকে বললেন যে তুমি ওই 70,000-এর একজন অন্তর্ভুক্ত তুমি। এটি হচ্ছে আলামুন মিন আলামিন নবুয়া, এটি হচ্ছে নবুয়াতের লক্ষণ, নবুয়াতের দলিল। নবুয়াতের দলিল হচ্ছে মুজিজা। অনুবাদক বুঝেনি কথাটি, অনুবাদে ভুল করেছে, ব্র্যাকেটে একটা ভুল কথা লিখেছে, কি লিখেছে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত ওকাসা রাদিয়াল্লাহু তাআলার প্রতি এই বলিয়া সুসংবাদ প্রদান করা যে তুমি তাহাদের অন্তর্ভুক্ত, ইহা ভবিষ্যৎবাণী নহে, বরং ইহা, ইহা ভবিষ্যৎবাণী নহে, এই কথাটি যে বলেছে এটি ভুল নাই কথা, ভবিষ্যৎবাণী নয় তো কি, ভবিষ্যৎবাণী তো এখনো ঘটেনি, অথচ বলে আনতা মেনু, তুমি ওই 70,000 লোক যারা বিনা হিসাবে জান্নাত যাবে তাদের অন্তর্ভুক্ত, তো ভবিষ্যৎবাণী হলো না, জানি না কোন সেন্সে এত এত বড় ভুল কথা অনুবাদক ব্রাকেটে লিখে লিখেছে, কেটে দেন লাল কালি দিয়ে কেটে দেন যেটা ভুল। তারপরে কি লিখছেন, বরং ইহা নবুয়াতের আলামত সমূহের মধ্যে অন্যতম একটি আলামত। নবুয়াতের যে আলামত বা লক্ষণগুলি আছে, দলিল আছে, তার একটি দলিল। আর নবুয়াতের দলিল কাকে বলে শুনে রাখেন, আজকে আমার কাছে নোট করে রাখেন, তাহলে বলবেন না কোনোদিন। তো নবী সাল্লাম যে বললেন যে তুমি ওই 70,000 অন্তর্ভুক্ত, এটি হচ্ছে নবুয়াতের দলিল, মানে নবী হওয়ার প্রমাণ যে তিনি যে নবী। আর নবী হওয়ার প্রমাণকে মুজিজা বলে। কি বলে? মুজিজা, অলৌকিকত্ব। এমন কোন কাজ যেটা সাধারণ লোকের পক্ষে সম্ভব নয়, এমন কোন কথা যেটি সাধারণ লোকের পক্ষে সম্ভব নয় বলতে পারে না, আল্লাহর পক্ষ থেকে তিনি জ্ঞান ভিত্তিকে বলেছেন। দেখেন ভবিষ্যৎবাণী করে দেওয়া যে তুমি ওই 70,000 লোক যারা বিনা হিসাবে জান্নাত যাবে তাদের একজন তুমি, এটি কি কোনো মানুষ বলতে পারে? কোনো মানুষ বলতে পারে না, একমাত্র রাসূল বলতে পারলেন। কেন বলতে পারলেন? এই জন্য না যে তিনি সব গায়েব জানতেন, না, সবার সম্পর্কে 70,000 সবার লিস্ট তার কাছে ছিল না, তিনি সবার সম্পর্কে জানতেন না। তবে ওকাসা সম্পর্কে আল্লাহ তার রসুলকে জানিয়ে দিয়েছেন যে তোমার এই সাহাবি ওকাসা ওই 70,000 একজন। এ ভবিষ্যৎবাণী করে দেওয়া, অদৃশ্যের কথা ভবিষ্যতের কথা বলে দেওয়া, এটি হচ্ছে মুজিজা নবীর, অলৌকিকত্ব। আর মুজিজা হচ্ছে নবীদের দলিল। যেমন মূসা আলাইহিস সালামকে আল্লাহ অনেক মুজিজা দিয়েছিলেন, তার মধ্যে একটি মুজিজা ছিল লাঠি। লাঠি যখন হাতে নিয়েছে তখন লাঠি, আর মাটিতে নিক্ষেপ করলেই সাপ, বিরাট অজগর সাপ। আর এই সাপ দেখে নিজেও প্রথম ভয় পেয়ে যেতেন, পরে বুঝতে পারলেন যে না এটা আমার মজা, আর ভয় খেতেন না, কিন্তু প্রথমবার নিজেও ভয় খেয়ে পালাইতে শুরু করেছিলেন। তো মানুষ ভয় খেয়ে যেত, বরং ওই জাদুকরদের সাথে যে প্রতিযোগিতা ছিল, যে জাদুকর বড় বড় রশি আর লাঠি নিয়ে এসে যে সাপ বানিয়েছিল সবগুলিকে গিলে খেয়ে ফেলেছিল এই মজিজাতে। তাহলে এটি কিসের প্রমাণ? মুসা আলাইহিস সালামের নবুয়াত রেসালাতের প্রমাণ যে তিনি সত্য রসুল। এই জন্য লাঠি তার হাত থেকে সাপ হয়ে যাচ্ছে, আর সাপ হয়ে যে কোনো জিনিস তার সামনে আসে, যে কোনো জিনিসকে সে দমন করতে পারে, কেউ তার উপরে জয়ী হতে পারে, কোনো জাদুকর জয়ী হতে পারেনি। এরকম ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন যে মায়ের পেট থেকে জন্মান্ধ, যে জন্মান্ধর চোখে একটু হাত ফিরালে আল্লাহর আদেশে কি হয়ে যেত, দৃষ্টি ফিরে চলে আসত। মরা মানুষ মরে আছে, কমবে ইজনিল্লাহ, দাঁড়াও আল্লাহর আদেশে জীবিত হয়ে যেত। এটা কি কোনো মানুষ করতে পারে? ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, আল্লাহ কিছু মুজিজা তাকে এরকম দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ অসংখ্য মুজিজা দিয়েছেন, তার মধ্যে একটি মুজিজা যে ভবিষ্যতের অনেক সংবাদ দিয়েছেন তিনি, ভবিষ্যতে অনেক লড়াই, দ্বন্দ্ব, ফিতনা, এমনকি দাজ্জাল আসবে, মেহেদি আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, এগুলো কি? এগুলো মুজিজা নবীর, ভবিষ্যৎবাণী। ওই রকমই 70,000 মধ্যে আমার সাহাবী ওক্কাশা হবেন, এটি হচ্ছে মুজিজা, অন্য কোনো মানুষ বলতে পারেন এই কথা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এটি নবুয়াতের দলিল বা নবুয়াতের লক্ষণ যে তিনি সত্য নবী। ফজিলত ওকাশা 20 নম্বরে হযরত ওকাশার ফজিলত আমরা জানতে পারলাম, যে হযরত ওকাশা 70,000 একজন। আচ্ছা 21 নম্বরে জানতে পারলাম ইস্তেমালুল মাআরিজ, প্রত্যক্ষ ভাবে না বলিয়া পরোক্ষ ভাবে বলা, কোন কথা প্রত্যক্ষ ভাবে না বলে পরোক্ষ ভাবে বলা, যাতে আপনার সামনে যে রয়েছে সে অন্যরকম বুঝলো কিন্তু আপনার উদ্দেশ্য অন্যরকম। মাআরিজ মানে দাহা মিথ্যা নয়, দাহা মিথ্যা তো জায়েজ না, মিথ্যা হারাম, কিন্তু অনেক সময় বিপদ থেকে বাঁচার জন্য এমন ভাবে কথাকে বাঁকা করে বলা যাতে আপনার সামনে যে শুনছে সে অন্যরকম বুঝে চলে গেল, হয়তো আপনি বেঁচে গেলেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে সারা কি আমার বোন, কথা ডাহা মিথ্যা ছিল না, স্ত্রী প্লাস বোন কোন দিক দিয়ে, দিন ধর্মের দিক দিয়ে বোন, তো কথা মিথ্যা ছিল না। মাআরিজ পরোক্ষ ভাবে অন্যভাবে বাঁকা করে কথা বলা যাতে ও রাজা বুঝলো যে আসলে বোন, আর তিনি এই নিয়তে বললেন যে আমার ধর্মীয় বোন, ঠিক না? যেমন একজন নিরীহ ব্যক্তিকে, নিরীহ ব্যক্তি কোনো অপরাধী নয়, নিরীহ আল্লাহ আল্লাহ ব্যক্তিকে অ্যারেস্ট করার জন্য এসেছে, ধরে নিয়ে যাবে মিথ্যা সন্ত্রাসীর, ওকে মিথ্যা অপবাদে ধরে নিয়ে যাবে, আপনাকে জিজ্ঞেস করছে, এই যে ওকে দেখেছ, হ্যাঁ বলেন, জিজ্ঞেস করলো আপনাকে কি বলবেন, আর আপনি জানছেন যে এই ঘরের মধ্যে দেখেছি একটু আগে, কি কি বলবেন আপনি? এখন এইরকম বলতে পারেন যে হ্যাঁ এই ঘরে আছে, কথাও বলতে পারেন আপনি, তাহলে সরাসরি প্রত্যক্ষ ভাবে আপনি সত্য কথা বললেন একবারে। আর মাআরিজ মানে বাঁকা করে কথা, এই যে একটু আগে আমি দেখেছি, এখন জানি না বলতে পারবো না, বাস একটু আগে দেখেছি, হয়ে গেল, বেঁচে গেলেন কিনা, দাহা মিথ্যা বলেন, না 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 এখানে নেই বলার প্রয়োজন নেই। জি, বা আপনাকে জিজ্ঞেস করছে, আপনাকে ধরতে এসছে অ্যারেস্ট করতে, আর আপনি নিরীহ মানুষ, অপরাধী নন, অপরাধী হলে তো মিথ্যা কথা বলা যাবে না, বা বাঁকা করে বলবেন কেন, আপনি অপরাধী তো, আপনার তো পানিশমেন্ট হওয়া উচিত, অপরাধী না, আপনি জানছেন যে আমি সৎ মানুষ, এই জন্য যে আমি দিনের কথা সত্য কথা বলেছি সেই জন্য আমাকে আমার উপরে জুলুম হতে যাচ্ছে বা ষড়যন্ত্রের শিকার হতে যাচ্ছে। আপনাকে জিজ্ঞাসা যায় আপনার নাম কি, আব্দুল্লাহ, বলেন আমার নাম আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, কুল্লু না ইবাদুল্লাহ, সবাই আল্লাহর বান্দা, অসুবিধা কি, পরোক্ষ ভাবে আপনার নাম হয়তো মোহাম্মদ, হ্যাঁ বা খলিলুর রহমান, উনি কি বললেন আসাদুল্লাহ আপনার নাম, আপনি বললেন আমার নাম আব্দুল্লাহ, আসাদুল্লাহ না করে বললেন আমার নাম আব্দুল্লাহ, অসুবিধা আছে? এইরকম পরোক্ষ ভাবে কথা বাঁকা করে বলার বৈধতা আছে, প্রয়োজনে বৈধতা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আনা মারি, যখন ওকে ডেকেছিল চলো আমাদের আজকে ইয়ের দেবী দেবতার মেলা আছে, হিন্দুদের পূজোর মেলা হয়, পূজোর মেলা ছিল এরাকে, দেখেছিলেন না বংশের লোকেরা, তখন তিনি কি বলেছিলেন, ইন্নি সাকিম, আমি অসুস্থ, হয়তো দৈহিক দিক দিয়ে অসুস্থ ছিল, মানসিক অসুস্থ ছিলেন, মানসিক পীড়ায় খুব ভুগছিলেন, যে হাই কি করব, বাবাকেও বুঝাতে পারলাম না, পরিবারের কাউকে পারলাম না, দেশবাসী অবস্থা কি করব, মানসিক পীড়ায় ভুগছিলেন, বলে ইন্নি সাকিম, আমি অসুস্থ। ওইরকমই আপনি দেশে গেছেন, আপনাকে এখন গ্রামের লোকেরা ধরে বেঁধে আপনাকে নিয়ে যাবে মাজারে, কি করবেন আপনি, ভাই আমি অসুস্থ, অসুস্থ আমি যেতে পারবো না, জায়েজ হবে না, হবে না, ইব্রাহিমের সুন্নত, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, অসুস্থ। একে বলে মারিজ আরবিতে বলে, মানে কথা বাঁকা করে বলা, আপনি বলছেন এক উদ্দেশ্যে আর শ্রোতা বুঝছে আর একটি উদ্দেশ্য। 22 নম্বর হচ্ছে হুসনুল খুলকি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্রের কথা আমরা এই হাদিস দ্বারা জানতে পারলাম। কিভাবে জানতে পারলেন আপনারা বলেন, আল্লাহ রসুল উত্তম চরিত্র এই গত হাদিসটি দিয়ে জানতে পারলেন কিভাবে, মনে আসে না? না ওই ওকাশার পরে আরেকজন যে দরখাস্ত করলেন দোয়ার জন্য, যে আল্লাহ রসুল আমার জন্যই দোয়া করে দেন, তখন নবী সাল্লাম কি বললেন, সাবা কাকা বেহা ওকাশ, ওকাশ তোমার আগে বেড়ে গেছে, আল্লাহ রসুল এ কথা বললেন না যে না তোমার জন্য আমি দোয়া করতে পারবো না, যদি বলতেন তোমার জন্য দোয়া করতে পারবো না তাহলে মনক্ষুণ্ণ হয়ে যেত, হয়তো না, এহ ওকাশার জন্য আল্লাহ রসুল দোয়া করলেন আমার জন্য করবেন, আমি বা কোনো অপরাধী হয়ে গেলাম, তাই না? উত্তম চরিত্র প্রমাণ যে তিনি বললেন দেখো ওকাশা আগে বেড়ে গেছে, উদ্দেশ্য ঠিক যে আর বেশি দোয়ার আর সুযোগ দিচ্ছে না, কেন যে দোয়া যদি তোমার করে দিতে আরো হাজার হাজার লোক আছে যারা লাইন ধরে নিবে, মুশকিল হয়ে পড়বে, আমলের ভিত্তিতে এই 70,000 মধ্যে আসতে হবে, এই দোয়ার ভিত্তিতে নয়, একজনের জন্য দোয়া করেছি করেছি, কিন্তু এই কথা আর বললে মনটা খারাপ হইতো, আল্লাহ রসুলের চরিত্রে তিনি ভাবতেন যে একটু যেন শক্ত আচরণ পেলাম, না নম্র আচরণে বুঝিয়ে দিলেন যে সাবা কাকা বিহা ওকাশা, ওকাশা তোমার আগে বেড়ে গেছে, হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সদাচরণ করেছেন। ওই রকমই আপনার কাছে একটি লোক ভিক্ষা চাইছে, যাও এখন যাও পরে আসিও, এ একটি কথা, আর একটি কথা হচ্ছে যে ভাই এখন নেই, পয়সা নেই, দেব পরে দেব, হ্যাঁ যে আল্লাহ করিম বলে, দেখেন এটা ভালো চরিত্র, নিজে দিতে পারলেন আল্লাহ করিম, নিজে যখন দিতে পারলে না আল্লাহ দিবে তোমাকে, আল্লাহ করিম, এটা ভালো চরিত্রের প্রমাণ, আল্লাহ করিম বলেন, হ্যাঁ এভাবে বলতে পারেন আপনি বাংলা ভাষায়, একটু লোক ভিক্ষা করছে আপনার কাছে দেবেন না, আপনি দেওয়ার নিয়ত নেই বা দিবেন না, দিতে পারবেন না, আল্লাহ দেবেন তোমাকে, আল্লাহ তোমার ভালো করুক, হয়ে গেল, ভালো চরিত্র পেশ করলেন আপনি তার সামনে। সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।